exclusively on FusionBD.com.
একদম ঠিক, ভূত এফএম হরর ক্লাবে সৃষ্টি চলে এসছে এই মুহূর্তে আপনার কাছে। ভূত এফএম হরর ক্লাব নিয়ে চলবে রাত দুইটা পর্যন্ত। আর আজকের এপিসোডটা বিভিন্ন কারণে স্পেশাল। আমার খুব প্রিয় একজন লেখকের একটা গল্প থাকছে, একজন লেখক না, প্রিয় দুইজন লেখকের দুটো গল্প থাকছে। এর বাইরে আমাদের আজকে মিস্ট্রিয়াস সেকশনে আমরা একজন মানুষের স্টোরি নিয়ে এসেছি। আপনারা যারা আমাদের পেজ ভিজিট করেছেন, রেডিও ফুর্তি ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radiofurti, অর্থাৎ এখানে আমরা শেয়ার করেছি আমাদের সেই ভিডিওটা। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে মানুষটির স্টোরি, জীবনের গল্প আজকে আমরা প্রচার করব, নিয়ে এসেছি, সেটা থাকছে, সেখানে গেলেই আপনি দেখতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, যে গ্রুপটিতে আমরা আমাদের হরর ক্লাবের যত মেম্বাররা রয়েছেন তারা প্রত্যেকে সেখানে জয়েন করা আছেন। আপনি যদি এখনো আপনার ক্লাব নিয়ে জয়েন না করে থাকেন, আপনি এখনো জয়েন করতে পারেন facebook.com/groups/horrorclub.furti। তো যাই হোক, সেখানে আমরা নিয়মিত আপডেট দিই আমাদের অ্যাক্টিভিটিস গুলো এবং আমরা কি করতে চাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের প্রত্যেক উইকের যে স্পেশাল একটা সেগমেন্ট আছে অসমাপ্ত গল্প, সেটা আমরা প্রত্যেক সপ্তাহে দিয়ে দিই আমাদের সেই ফেসবুক গ্রুপে। পরের সপ্তাহে অর্থাৎ নেক্সট সপ্তাহের যে গল্পটা, সেটাও আমরা গ্রুপে পাবলিশ করে দিব এবং আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন আমাদের পরবর্তী অসমাপ্ত গল্প কি এবং সেই গল্পটি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার সৃষ্টিশীলতা দিয়ে সেই গল্পটি আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন। আজকের হরর ক্লাবে যা যা থাকছে তার একটা, মানে কি বলা যায়, আপনাদেরকে একটা সামারি জানিয়ে দিই। আজকে পুরো এই তিন ঘন্টা জুড়ে আমাদের সাথে আছে একটা হরর ক্লাব যুক্ত আছে, একটা হরর ক্লাব না, আজকে আমাদের সাথে দুজন যুক্ত আছেন এবং এই দুইজন, তারা দুজন ভিন্ন ভিন্ন দুটি ক্লাবে, এর আগে তারা তাদের ক্লাব নিয়ে এসেছিলেন। আজকে স্পেশাল দুইজনকে ডেকে নিয়ে এসেছি আমি, কারণ এর আগে তাদের সাথে আমার কথা হয়েছিল। আজকে আমরা যে গল্পটি, যে মানুষটির নিয়ে গল্প করব, অর্থাৎ সে মরিস ফ্রেঞ্চ থিওরাল্ট, তাকে নিয়ে আজকে আমাদের স্টোরি আছে একদম শেষ দিকে। তো সেখানে পজিশন বা এক্সোরসিজম নিয়ে অনেক কিছু রয়েছে। তো বাংলাদেশেও কিন্তু সেই তন্ত্র মন্ত্র তান্ত্রিকতার ব্যাপক একটা ছায়া আছে পুরো দেশ জুড়ে, অনেক জায়গাতেই, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো মানুষ চিকিৎসার জন্য তাদের কাছে যায়। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে এসেছে। তো প্রত্যেকটা জায়গাতেই সে ডেমোনিক পজিশন বা সে একটা অশুভ আত্মা যেটা মানুষকে গ্রাস করে নেয়, এরকম একটা থিওরি প্রত্যেকটা জায়গাতেই মানুষ বিশ্বাস করে। তো এর আগে ক্লাবগুলো যখন এসেছিল তাদের সাথে কথায় আমি জানতে পেরেছিলাম যে যে দুজনকে আজকে আমরা নিয়ে এসেছি এদের এই সম্পর্কে বেশ অনেক জানাশোনা আছে। তারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক সেই তান্ত্রিকদের কার্যক্রম নিজের চোখে দেখতে পেরেছেন, ব্ল্যাক ম্যাজিক নিয়েও তারা বেশ কিছু জানাশোনা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অনেক কিছু হয়তো কথা বলতে পারব। আজকে আমাদের স্পেশাল স্টোরি, আমাদের যে দুটি স্টোরি থাকে সেখানে খুব চমৎকার চমৎকার দুটো স্টোরি আছে, পরশুরামের গল্প মহেশের মহাযাত্রা এবং শার্লক হোমসের জনক স্যার আর্থার কোনান ডয়েলের গল্প সজীব করটি বাংলা অনুবাদ। তো অনুবাদ গল্প আমরা রেগুলার নিয়ে আসতে পারি না, আমাদের কাছে অনেকেই লিখে পাঠান যে অনুবাদ গল্প যেন বেশি বেশি আনা হয়, আর অনুবাদ গল্পে আসলে প্রচুর হরর গল্প রয়েছে। তো অনুবাদ করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আমরা অনুবাদের কাজ চালাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের যারা অনুবাদ করেন, যারা অনেক বড় বড় রাইটার আছেন, অনেকেই অনুবাদ করে থাকেন, সেখান থেকে আমরা কিছু অনুবাদ গল্প নিয়ে আসি। আমি জানি আমাদেরকে যারা শোনেন তাদের ভিতরে অনেকে আছেন যারা অনেক সুন্দর লেখেন, তো তাদের কাছেও চাইব যে আপনারা এরকম কোন প্রমিনেন্ট রাইটারের, ফেমাস কোন রাইটারের কিংবা আপনার কোন ভালো লাগার কোন গল্প আপনি অনুবাদ করে আমাদেরকে পাঠাতে পারেন এবং সেই গল্পটা অবশ্যই আমরা নিয়ে আসব। আজকে যে অনুবাদ গল্পটা সেটা অবশ্য আমার বা আমাদের টিমের করা না, অনুবাদটা অনেকদিন আগে একটা অনুবাদ বই বেরিয়েছিল, সেটা 40-50 বছর আগে হতে পারে, মানে একদম পুরাতন একটা বই খুঁজে পেয়েছি, সেখান থেকে আমি এই গল্পটা কালেক্ট করেছি। তো গল্প কালেকশনের ব্যাপারগুলো আসলে এরকমই, ঠিক যেরকম আপনারা কালেক্ট করেন অনেক কষ্ট করে, আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে স্টোরি কালেক্ট করেন, সেখানকার ইনফরমেশন আমাদেরকে পাঠান। তো যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানগুলোকে আপনারাই জীবিত করে রাখেন। তো এই হচ্ছে আজকের আমাদের, এছাড়া যেটা বলছিলাম যে ইনকমপ্লিট স্টোরি, অসমাপ্ত গল্প যে সেগমেন্টটা, গত সপ্তাহে আমরা অসমাপ্ত গল্পটা পড়িনি, আমরা বলেছিলাম যে এই অসমাপ্ত গল্পটা আরো এক সপ্তাহ আমরা দেখব এবং আপনাদের কাছে লেখা চেয়েছিলাম। তো গত সপ্তাহে অসংখ্য সুন্দর সুন্দর স্টোরি এসেছে। তো এর আগের বার যেটা হয়েছিল যে কয়েকটা স্টোরি এসেছিল, আমার মনে হয়েছিল যে আরো একটু ভালো বোধ হয় আসতে পারে, সেজন্য অপেক্ষা করেছিলাম। আর এবার যেটা হচ্ছে যে এত তো ভালো স্টোরি এসেছে যেখান থেকে যেগুলো বাদ দিয়েছি এটার জন্য আসলে খুব খারাপ লেগেছে। আর এমনিতে মেইলে আমরা যে স্টোরিগুলো পাই সেখান থেকে কিন্তু বেস্ট স্টোরিটা হয়তো আমরা পড়তে পারি, কিছু স্টোরি আমরা রেখে দিই পরে পড়ার জন্য, কিন্তু অসমাপ্তে গল্পে আসলে সেটা করা হয়ে ওঠে না, কারণ একটা স্টোরি একটা উইকে আর কি আমরা রাখি। তো যাই হোক, আজকে ইনকমপ্লিট স্টোরি থাকছে, আজকে মেইল অফ দ্য উইক এখানেও একটা চমৎকার স্টোরি থাকছে, এবং অবশ্যই আমাদের আরো একটা মজার সেগমেন্ট আনসেন্সর্ড স্টোরি, সেটাও থাকছে। তো সব মিলে আশা করি খুব চমৎকার যাবে আজকের এই এপিসোডটা। অনেকে বলে থাকেন যে বিভিন্ন জায়গা থেকে হয়তো বিভিন্ন সময় FM শুনতে সমস্যা হয়, ভূত FM হরর ক্লাব শুনতে পাচ্ছে না, বা এরকম কথা কমেন্টের মাঝে মাঝে জানতে পারি। তো তাদের জন্য বলছি, যদি নেটওয়ার্কে প্রবলেম হয় কিংবা আপনার যদি আপনার FM রেডিওতে শুনতে সমস্যা হয়, আপনি অ্যাপ দিয়ে আমাদের প্রোগ্রামটা শুনতে পারেন। আর গুগল প্লে স্টোরে গেলেই আপনি হচ্ছে আমাদের রেডিও ফুর্তির যে অ্যাপ রয়েছে সেটি আপনি ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন রেডিও ফুর্তির সকল প্রোগ্রাম। আর অ্যাপ নিয়ে যেহেতু কথা হচ্ছে, নেট স্পিডের কথা চলেই আছে, ইন্টারনেট স্পিড আমরা কিন্তু 4G যুগে প্রবেশ করেছি, সবার জন্য দারুণ একটা নিউজ, গ্রামীণ ফোন নিয়ে এলো 4G, সুপার ফাস্ট 4G এক্সপিরিয়েন্স করতে প্রথমে আপনার 3G সিম আপগ্রেড করতে হবে 4G সিমে। আপগ্রেড করলেই আপনি পাচ্ছেন 1.5 GB ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদ 7 দিন। আপনার বর্তমান সিমটি 4G কিনা তা জানতে ডায়াল করুন *121*3232#, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G, লাইফ চলুক চিঠি স্পিডে। বিস্তারিত জানতে grameenphone.com। আজকে ভূত FM হরর ক্লাব শুরু করব একজন মানুষকে স্মরণ করে, গতকাল ছিল যার জন্মদিন, যে মানুষটি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন বেশ কয়েক বছর হল, তো মনে হচ্ছে যে এই তো সেদিন, যে মানুষটি আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ক্র্যাক প্লাটুন নিয়ে যিনি যুদ্ধ করেছেন, যে মানুষটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করতে চেয়েছেন, তাদের নিয়ে কালচারাল কাজ করেছেন, যিনি ব্যান করেছেন, এবং যে সময়টাতে তিনি ব্যান করেছেন সে সময়টাতে ব্যান করার কথা, অন্তত বাংলা ব্যান্ড, বাংলা গানের ব্যান করার কথা মানুষ চিন্তাও করত না। উচ্চারণ, ঝিঙ্গা শিল্পী গোষ্ঠী, বিভিন্ন সংগঠনের সাথে তিনি ছিলেন, এবং যাকে আমরা সবাই জানি পপ গুরু নামে, সে আজম খান। আজম খানের ছিল গতকালকে জন্মদিন, 1950 সালের 28 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। আজ 2018 সাল, আশা করি 2118 সালেও বাংলাদেশ জয়ী থাকে, বাংলা ভাষা জয়ী থাকে, বাংলা সংস্কৃতি জয়ী থাকে, সেদিনও আজম খানের কথা আমরা এমনিভাবে স্মরণ করব। আজকে ভূত FM হরর ক্লাব শুরু করছি আজম খানের গান দিয়ে, সঙ্গে থাকুন, অবশ্যই সঙ্গে থাকবেন, আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন facebook.com/radiofurti, এই ঠিকানায় ভূত FM হরর ক্লাবের পোস্টে মেইল করতে পারবেন bhutfm@radiofurti.fm, এই মেইল অ্যাড্রেসে সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব। আজম খানের গান শুনে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকে হরর ক্লাবের কাছে এবং আমরা স্টোরি শুনব। তো শুরুতেই আজম খানের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভূত FM হরর ক্লাব শুনছেন সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমরা আছি রেডিও ফুর্তি 88 FM, তাই না? তো ভূত FM হরর ক্লাবে বলেছিলাম যে আছে আমাদের সাথে যে গেস্ট দুজন রয়েছেন, তারা দুজন দুই ক্লাবের, এবং সঙ্গত কারণে তাদেরকে নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো। একবার তাদের সাথে পরিচিত হয়ে নিয়ে, আমার সাথে আছেন
রেজা রূপ।
ওকে, তো রেজা এবং রূপ এই দুজন এর আগে এসেছিলেন আমাদের এপিসোডে দুইটি ভিন্ন ভিন্ন ক্লাবে, আজকে তারা এসেছেন, যেটা বলছিলাম যে আমাদের আজকের এপিসোডে আমরা স্পেশাল যে একটা মানুষের স্টোরি রেখেছি সেটা হচ্ছে এক্সোরসিজম নিয়ে, সেই মানুষটার উপর এক্সোরসিজম চালানো হয়েছিল, তিনি অনেক অসুস্থ ছিলেন, মানসিক অসুস্থতা মানে বিভিন্ন ধরনের সিমটম দেখা গিয়েছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা, যে সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটর সেলিব্রিটি দম্পতি যেটা আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি, এড ওয়ারেন এবং লরেন ওয়ারেন এই দুইজনের যে তারা যে কেসগুলো তারা হ্যান্ডেল করেছিলেন তাদের অন্যতম একটা কেস হচ্ছে এটি, মরিসের সেই কেসটি। তো যেহেতু এক্সোরসিজম নিয়ে একটা স্টোরি আছে, তো সেজন্য আজকে আমরা যাদের নিয়ে এসেছি তাদের অনেকেরই বাংলাদেশে বা আমাদের এইসব লোকাল যে এক্সোরসিজমগুলো হয় হুজুর বা ফকির দরবেশ নিয়ে যে সিস্টেমটা বা যে কাজটা পরিচালনা করা হয় সেটা তারা দেখেছেন, আবার ব্ল্যাক ম্যাজিক নিয়েও অনেক কিছু জানা আছে, মানে জানা আছে। তো কেমন লাগছে আজকে, তো বেশ অনেকদিন পর আপনার প্রতি ফ্রম হরর ক্লাবে আসলেন রেডিও ফুর্তি স্টুডিওতে, কেমন লাগছে এতদিন পর এসে?
ভালোই লাগছে, আর তাছাড়া যেহেতু ভূত নিয়ে বা এসব নিয়ে যেহেতু আগ্রহ অনেক বেশি, সেহেতু এসব মানে এখানে আসতে পারে আরো ভালো লাগছে, শেয়ার করতে পারবো।
তো আমরা আজকে যেটা বলছিলাম যে সে তান্ত্রিকতা নিয়ে বা এক্সোরসিজম নিয়ে আমরা হচ্ছে আজকে এই নিয়ে কিছু কথা বলবো, এই নিয়ে কিছু স্টোরি শুনবো এবং এই নিয়ে স্টোরি শোনাবো আমরা। তো আপনি আপনার জীবনে আপনি কি মনে করেন যে আপনার পরিবারে যদি আপনার কখনো মনে হয় কেউ এরকম অসুস্থ হয়েছে, যে মানুষগুলোর অসুস্থতা মানুষ মনে করবে যে হয়তো কোনো সে পসেসড এরকম কিছু, আপনার পরিবারের কারো সাথে যদি এরকম হয় আপনি সেটা বিশ্বাস করবেন কিনা? শুরুতেই এরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করছি, তারপর অন্য কথায় যাই
যে আমার পরিবারে অ্যাকচুয়ালি ঘটেছে এরকম ঘটনা।
আপনার পরিবারই ঘটেছে?
আমার পরিবারে।
তো তাদের উপর কি তাকে কি পরবর্তীতে সেই জিন মানে ফকির বা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে? আপনি কি মনে করেন যে এটার কেমন প্রসেস, মানে এটা কি ঠিক বা ঠিক বা এটা কি আসলে ফ্রুটফুল কিনা?
যে আসলে হুজুরের কাছে নিয়ে যাওয়া ফ্রুটফুল কিনা এটা আসলে মানে এক একজনের কাছে এক রকম এক্সপিরিয়েন্স হয়, কিন্তু আমি যেটা দেখেছি আমার চোখে, তো আমি দেখেছি যে আমার ফ্যামিলি দুই রকম ঘটনা ঘটেছে। তো এক ঘটনায় এটা ফ্রুটফুল হয়েছিল এই ঘটনাটা যে হুজুর কাছে নিয়ে যাওয়াটা, কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে আমার ফ্যামিলিতে আমার এক ভাবির সাথে, ঠিক ওই ঘটনায় নিয়ে যাওয়ার পরও কোন রকম ফলাফল পাওয়া যায়নি।
ওকে, তো তার মানে হচ্ছে যে সমস্যাটা ছিল এক ক্ষেত্রে সেই সমস্যাটা সলভ হয়েছে, আরেক ক্ষেত্রে সলভ হয়নি। তো যে ক্ষেত্রে সলভ হয়েছে আপনার মনে হচ্ছে যে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়ার কারণে সেটা সলভ হয়েছে?
আমি তো ফলাফল দেখেছি, আমার তো নিতেই হবে যেহেতু ফলাফল পেয়েছি আমরা।
ওকে, তবে আমি মনে করি যে ফলাফল পেলেই আসলে মেনে নেয়ার না, আরো অনেক কিছু থাকতে পারে। যাই হোক, আমরা সেই গল্পগুলো শুনবো, কিরকম ছিল সেই গল্পগুলো। আর আসি রূপের কাছে। রূপ, আপনি কি মনে করেন যে এই যে মানুষ যে পসেশনের যে ব্যাপারটা, যে একজন মানুষ পসেসড হয় এবং এটা করার পেছনে মানে পসেসড হওয়ার পেছনে আমরা যেটা জানি যে অনেক সময় শুনি যে একজন মানুষকে জিনে ধরেছে, সে হয়তো কোন একটা রাস্তাতে হেঁটে যাচ্ছিল, সেখানে হয়তো এরকম কিছু মানে কাজ করছিল, হয়তো তারা খাওয়া দাওয়া করছিল বা কিছু একটা তাদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য জিন তার উপর সওয়ার হয়, আবার আরো অনেক ভাবে হতে পারে, ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে হতে পারে। তো আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনি তো অনেক পড়েছেন বা অনেক কিছু জেনেছেন, তো মূলত আসলে বিষয়গুলা কিরকম, যে ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমেই এটা প্রসেস করা হয় নাকি এর বাইরেও আরো কোনো উপায় থাকতে পারে?
অ্যাকচুয়ালি মানে আমি আগে এগুলা বিশ্বাস করতাম না,
এখন করেন? এখন
হ্যাঁ, আমি 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 যখন আমি প্রুফ পাইছি নিজের নিজের চোখে, তখন আমি যে এগুলা বিশ্বাস করছি। মানে এমন হয়েছে যে হচ্ছে একটা মানুষের মানে বিয়ে ভেঙে দেওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের কারণে। এটা আমি হচ্ছে আমার কানে আসছিল, বাট আমি এটা বিশ্বাস করি নাই।
ওকে, আপনার বিশ্বাসটা কখন থেকে আসে?
যখন আমি একটা প্রমাণ পাই আমার একটা ফ্রেন্ডের বাসায় এরকম একটা ব্ল্যাক ম্যাজিক হুজুর ডেকে ব্ল্যাক ম্যাজিক দূর করানো হয়েছিল।
আচ্ছা,
তখন আমি নিজ চোখে এটা দেখার পর আমি বিশ্বাস করছি যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক নামে কিছু একটা আছে পৃথিবীতে।
এবং ব্ল্যাক ম্যাজিক দিয়ে কি কাউকে পসেসড করা পসিবল, বা কারো সেই মানে তার ক্ষতি করা?
আমি মনে করি, মানে আমি আগে বিশ্বাস করতাম না, এখন মনে করি হ্যাঁ আসলে পসিবল।
ওকে, তো আপনি তো ইন্টারন্যাশনাল অনেক ইভেন্ট সম্পর্কেও হয়তো আপনি বা হিস্ট্রিতে আমরা জানি যে অনেক শাসককে নিয়ে চিন্তা করা হয় যে সে হয়তো প্রসেস ছিল, এরকম বিষয় কি আপনার জানা কিরকম আছে?
হ্যাঁ, আমার জানা আছে একজনকে, তো মানে সবাই আপনারা চিনেন যে হিটলার, হিটলারের নাম আপনারা সবাই শুনছেন, তো হচ্ছে সে প্রসেস ছিল।
আপনি কি সেটা বিশ্বাস করেন?
আমি এটা বিশ্বাস করি এবং হচ্ছে আমি বিভিন্ন এপিসোড দেন বই পুস্তক এগুলো আমি বিভিন্ন হিন্ট পাইছি।
ওকে, আসলে ইন্টারনেট এখন কিন্তু আমাদের কাছে তথ্য অনেক সহজ করে দিয়েছে, আমরা চাইলেই অনেক কিছু জানতে পারি। এবং আমরা ভূত এফএম হরর ক্লাবে যে ইনফরমেশন গুলো নিয়ে আসি, আমরা যে মিস্ট্রিয়াস যে ইভেন্ট গুলোর কথা নিয়ে আসি, সেগুলো কিন্তু ইন্টারনেট থেকেই আমরা ঘাটাঘাটি করে বের করি। আর গতকালকে একটা বই পড়ছিলাম, পৃথিবীর বড় বড় মিথ নিয়ে একটা বই লেখা হয়েছিল, লেখকের নাম ভুলে গিয়েছি। তো তিনি আর কি শুভতে আর কি লিখেছিলেন যে তিনি বইটা লেখার সময় তাকে অনেক বই পড়তে হয়েছিল, লাইব্রেরিতে দিনের পর দিন কাটাতে হয়েছিল, তখন ইন্টারনেট এত মানে কি বলা যায় অ্যাভেলেবল ছিল না। তো আসলে আমরা অনেক লাকি। তো এই সময়টাতে আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট খবর দিতে চাই, সেটা হচ্ছে যে উইন্টার শেষ, তাই না? তো তার মানে তো সুখের দিনও শেষ আসলে কি। তো আমার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট আমার কিন্তু কোনো প্রবলেম নেই, টেনশনও নেই, সামারও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা আমার সাথে সবসময় থাকে অরেঞ্জে, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফিজি অরেঞ্জ ড্রিঙ্কস। বিশ্বাস করুন অরেঞ্জিতে আসলেই আছে একদম সত্যিকারের অরেঞ্জ জুস আর কোষ। তো প্রত্যেক সিপে আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কারণ অরেঞ্জি মানে বোতল ভর্তি পালপি ফুর্তি। আপনি আছেন এই মুহূর্তে ভূত এফএম হরর ক্লাবের সৃষ্টি আছে এই মুহূর্তে, আপনার সাথে আমার সাথে আছেন দুজন গেস্ট, একজন হচ্ছেন রূপ এবং আরেকজন রেজা। তারা প্রত্যেকে তাদের নিজেদের জীবনে এবং আশেপাশে এই তান্ত্রিকতা, এক্সোরসিজম, ব্ল্যাক ম্যাজিক এগুলো নিয়ে তারা বেশ জানাশোনা আছে তাদের। তাদের কাছ থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স শুনবো, তারা যে ঘটনাগুলো তারা দেখেছেন বা স্টোরিগুলো নিয়ে এসেছেন সেগুলো শুনবো। তার আগে এই সময়টাতে আপনাদের জন্য কি থাকছে বলেন তো? ওকে, এই সময়টাতে থাকছে আমাদের যে ইনকমপ্লিট স্টোরি সেগমেন্ট, যেটা সেই ইনকমপ্লিট স্টোরি সেগমেন্টটা এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছে। আজকে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা যে স্টোরিটা দিয়েছিলাম সেই স্টোরিটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, অনেকেই পাঠিয়েছেন, তো তাদের ভিতর থেকে একটা স্টোরি পড়ব। গল্পটার নাম তিনি দিয়েছেন টিউশনি, আর লেখক যিনি তার নাম ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। অনেক লেখার ভিতরে তার লেখাটি নিয়ে এসেছি, শোনাচ্ছি আজকের ইনকমপ্লিট স্টোরি। নতুন টিউশনিতে আজ প্রথম যাচ্ছে কাজল। বাসাটা খুঁজে পেতে বেশ কষ্ট হয়েছিল, একটা অন্ধকার গলির ভেতর হঠাৎ একটা লোক ফোকলা দাঁত বের করে হেসে বলল, এই যে ভাইজান এইখানে। কাজল চমকে উঠেছিল, পুরাতন এক বাড়ির পুরনো আমলের সিঁড়ি ভেঙে দোতলায় তাকে নিয়ে গেল সেই ফোকলা দাঁতের লোকটা। অন্ধকার গলির মতন অতটা নয়, তবু বেশ অন্ধকার একটা ঘরে তাকে বসতে দিল। অনেকক্ষণ বসে রইল কাজল, খুব বিপদে পড়েই নতুন টিউশনিটা খুঁজতে হয়েছে তাকে। বোনের বিয়ের জন্য তার বাবার জমানো টাকা খরচ করে ফেলেছেন, এমনকি ধার খরচও করতে হয়েছে, এর মধ্যে পরীক্ষায় সাপ্লি খেয়েছে কাজল, আবার ফর্ম ফিল আপ করতে হবে, 50,000 টাকা প্রয়োজন। বাবার কাছে এখন এত টাকা চাওয়াটা অনুচিত বলেই তার মনে হয়েছিল। আগে টিউশনে পড়ানো কিছু টাকা জমা আছে তার, তবে ফর্ম ফিল আপের টাকা হতে আরো বেশ কয়েকটা টিউশনের প্রয়োজন। 400 টাকা খরচ করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল, সে মোবাইল নম্বর দিয়েছিল, 3টা দিন বিজ্ঞাপনটি পত্রিকাতে রাখতে রাজি হয়েছিল। এর মধ্যে কেউ কোনো সাড়া না দেওয়ায় রীতিমতো আতঙ্কিতই হয়ে গিয়েছিল কাজল। বিজ্ঞাপন পত্রিকাটা পরের দিন সরিয়ে ফেলল, বন্ধুদের কাছে, জুনিয়র সিনিয়রদের কাছে একটা টিউশনের জন্য বলতে গেলে ভিক্ষাই চাইতে শুরু করল কাজল। মাসের ঠিক শেষ দিকে যখন কাজল হিসাব করছিল ফর্ম ফিল আপের বাকি দিনগুলো, তখন তার মোবাইলে একটা ফোন এলো। কাজল বলল, হ্যালো, একটা মহিলার কণ্ঠ শোনা গেল, আপনি কাজল রহমান? পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন টিউশনের জন্য? কাজল বলল, হ্যাঁ। মহিলা বলল, আপনার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সেমিস্টারের বর্ণনা শুনে মনে হচ্ছিল আপনার বয়স তো 23-24, তাই না? কাজল ভ্যাবাচেকা খেয়ে গেল, বলল, আমার বয়স জেনে কি হবে? মহিলা বলল, বয়সটা অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা আপনার গায়ের রংটা কি জানতে পারি? কাজল বিরক্ত হয়ে গেল। ফাজলামি করছে নাকি মহিলা? বলল,
মানে কি?
মহিলা বলল, আচ্ছা আপনার গায়ের রং কি? কাজল ফোনটা রাখতে যাচ্ছে এমন সময় মহিলা বলল, আপনার বিজ্ঞাপনের ভাষা শুনে মনে হচ্ছে যে আপনি খুব অর্থ সংকটে আছেন, আর আপনার শিক্ষা প্রতিষ্ঠান আর সেমিস্টারের বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার সামনে সাপ্লিমেন্টারি পরীক্ষা, ফর্ম ফিল আপে টাকা নেই, লজ্জায় পরিবার কেউ বলতে পারছেন না, এর জন্য কি পত্রিকা বিজ্ঞাপন দিলেন? কাজল হা করে রইল। মাত্র 5 লাইনের বিজ্ঞাপন পড়ে মহিলা এত কিছু কিভাবে জানলো? মহিলা বলল, আপনার পরীক্ষা যদি সামনে থেকেই থাকে আমি জানি আপনার কত টাকা দরকার ফর্ম ফিল আপে, এও জানি আপনার হাতে খুব বেশি সময়ও নেই, কিছু টাকা হয়তো আপনার জমানো আছে, আপনি ইন্টারেস্টেড হলে কিন্তু এই সময়ের ভেতর আপনি টাকাটা পেয়ে যেতে পারেন। কাজল টিউশনের এই আজব প্রারম্ভিক কথাবার্তা শুনে তখন হা হয়েছিল। মহিলা বলল, আচ্ছা বলুন আপনার গায়ের রং কি? কাজল যন্ত্রের মতো বলল, কালো, এই জন্যই আমার নাম কাজল রাখা হয়েছিল। মহিলা যেন ফিসফিস শব্দে নিজের উল্লাস প্রকাশ করল। পরক্ষণে কাজলের মনে হল, না এটা তার ভুল ধারণা। মহিলা বলল, আচ্ছা আপনার জন্মদিনটা কবে বলুন তো? কাজল এবার অবাক থেকে আরো অবাক হল, বলল, 2 মার্চ। আবার সেই শব্দ, নিঃশব্দ উল্লাসের মতো, উত্তেজনায় কম্পিত এক কণ্ঠের ধ্বনি। মহিলা বলল, আপনার জন্মদিনের দিন ঠিক সন্ধ্যার সময় চলে আসুন, টাকা পয়সা কি পড়াবেন কয়দিন পড়াবেন সব ঠিক করে দেব, ঠিকানাটা আমি মেসেজ করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কাজল বুঝল আশ্চর্য মহিলাটি ফোন রাখবে এখন, তাড়াতাড়ি বলল, আচ্ছা শুনুন কোন ক্লাসের ছাত্র বলুন তো? মহিলা আজ একটা কণ্ঠে বলল, একটা পুরো খোকা। অনেক ভেবে কোনো কুল কিনারা না পেয়ে কাজল বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল সে যাবে। মহিলার কণ্ঠ শুনে মনে হল বেশ অভিজাত পরিবারের মেয়ে, টাকা পয়সা নিশ্চয়ই ঝামেলা করবে না, ছোট শহরে পড়তে এসেছিল সে 3 বছর আগে গ্রাম থেকে, শহরে আছে একটা মাত্র প্রাইভেট ইউনিভার্সিটি। কাজল মেধাক্রমে ভর্তি হয়েছিল এ শহরে। অচেনা সুকণ্ঠী অভিজাত মহিলাটার আশ্চর্য বুদ্ধি কাজলকে হতভম্ব করে দিল। টিউশনের বিস্তারিত কিছু না জেনেও, এমনকি উদ্ভব দুইটা প্রশ্ন গায়ের রং আর জন্মদিন সংক্রান্ত এসব শোনার পরও কাজল ঠিক করল সেই টিউশনিটা নেবে। এখন কাজল ঠিকানায় জানা সেই বাড়িটার এক অন্ধকার রুমে বসে আছে, ফোকলা এক পুরো তাকে এনে বসিয়ে চলে গেছে। অন্ধকারটা আড়ি মিনিট 5-এর নিঃসঙ্গতায় কাজল বেশ অস্বস্তিতে পড়ল, কেন পড়ল সে জানে না, বাসাটাও একটু বেশি পুরনো। হঠাৎ এক মোমবাতি হাতে একটা মোহিনী মুখ দেখা গেল। ধীরে ধীরে অসাধারণ সুন্দরী এক মহিলা কাজলের কাছে আসল। টি টেবিলে মোমবাতি রেখে কাজলের উল্টো পাশে বসল মহিলা। মোমের আলো তখনও মহিলাটির অপার্থিব সুন্দর মুখে প্রতিফলিত হচ্ছে। মহিলাটি বলল, কি খবর কাজল? কাজল সুকণ্ঠের কথা শুনে কাঁপতে কাঁপতে হা করে সেই মুখের দিকে চেয়ে বলল, একটু পানি খাবো। মহিলাটি বলল, হ্যাঁ অবশ্যই মনিলাল, পানি আনো। ফোকলা বুড়ো প্রবেশ করল আবার এক গ্লাস পানি নিয়ে। মহিলাটা কাজলকে ঘামতে দেখে হাসছে। কাজল ভাবছে, এত সুন্দরী কেউ হতে পারে? মহিলাটা বলল, ফর্ম ফিল আপ করতে তো আর 1.5 মাস বাকি, তাই না? কাজল বলল, হ্যাঁ। কত টাকা জমা আছে, কত লাগবে? কাজল বলল, আরো 20,000 টাকার মতো লাগবে, আর কয়েকটা টিউশনই পেলেই। মহিলাটি বলল, না না আর টিউশনই লাগবে না। কাজল তাকিয়ে রইল মহিলাটির দিকে। মহিলাটি বলল, অনেক বিপদে পড়েছিলাম জানেন, আপনি উদ্ধার করলেন। একটা ছেলেকে খুবই দরকার ছিল। কাজল ভাবল হয়তো মহিলা কাজলের হবু ছাত্রের কথা বলছে। সে যেমন হন্যে হয়ে টিউশনি খুঁজছে, মহিলাটিও হয়তো টিউটর খুঁজছে। ফোনে বলছিল বুড়ো খোকাকে পড়াতে হবে। কে সে? মহিলাটি ছোট ভাই নাকি তার ছেলে? মহিলাটি বলল, বুড়ো খোকার একটা যুবক ছেলে লাগে প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যায়। ছেলেটাকে হতে হয় কালো, বয়স 24, জন্মদিনটা হতে হয় অমাবস্যায়। কাজলের মনে হচ্ছিল রূপসী মহিলাটির রূপ বাড়ছে অনেক, চোখ মুখে মায়া, রূপের সাথে অন্য কিছুর পরশ আছে। ওই ঠোঁটের নরম চরণের ফাঁকে কি শব্দ বের হচ্ছে কাজলের কোনো খেয়াল নেই। মহিলা বলল, 50-60 বছর আগেও এরকম কোন যুবক ছেলে পেতে কষ্ট হতো না জানেন, এখন কত ঝক্কি, তুলে আনা যায় না, পুলিশের ঝামেলা, তাই খোঁজ করতে হয় এমন কোন ডেসপারেট ছেলের যার কোনো কারণে টাকা লাগে, কিন্তু সে কথা সে কাউকে বলতে পারে না। আর কিছু শক্তি দিয়ে জেনে নিতে হয় জন্মদিনটা কবে, শক্তি বলে জানা যায় মাসটা দিনটা, কথা বলতে হয় ছেলেটার সাথে, তারপর টোপ ফেলতে হয় যে যা চায় আর কি। কাজলের কানে কিছুই ঢুকছে না, মহিলার আশ্চর্য রূপের থেকে চোখ ফিরছে না তার। মহিলাটি বলল, কি পড়াবেন বুড়ো খোকাকে জানেন? কাজল উদাসীনভাবে হাসে, চোখ সরায় না মহিলার দিক থেকে। বুড়ো খোকা রক্ত সম্পর্কে জানতে চায়। কাজল বলল, সে পারবে। মহিলা বলল, জানেন? কাজল উদাসীনভাবে হাসে, চোখ সরায় না মহিলার দিক থেকে। বুড়ো খোকা রক্ত সম্পর্কে জানতে চায়। কাজল বলল, সে পারবে। মহিলা বলল, মনিলাল বেদি তৈরি করো। বাড়ির নিচ থেকে ক্ষুধার্ত বুড়ো খোকার গর্জন শোনা গেল, রক্ত চায়, মানুষের রক্ত। মহিলাটি কপালে লাল সিঁদুরের টিকা পরল, কাপড় পাল্টে একটা গাউন পরে নিল। ছাগলকে যেভাবে কষাইরা টাকে, ছুরি হাতে মহিলাটি কাজলকে সেভাবে ইশারায় ডাকল। কাজল চলল মহিলার পিছু পিছু, বিদ্রোহ করতে যাচ্ছে তার শরীর। দুনিয়ার সেরা সুন্দরী লাশময়ীর হাঁটা তাকে টেনে নিয়ে যায় ঘরের ভেতরে, কোন এক গোপন ঘরে যেখানে বুড়ো খোকা বসে আছে উন্মত্ত রক্ত তৃষ্ণা নিয়ে। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আর ফুর্তি FM হরর ক্লাবে এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে। শুনলাম এই সপ্তাহের অসমাপ্ত গল্প। আমার সাথে আছে আমাদের আজকের দুজন গেস্ট, রিজা এবং রূপ। অসমাপ্ত গল্প কেমন লাগলো?
খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে।
তো আপনাদের কাছ থেকে ওকে, আপনারা লেখালেখি করেন? আমি জানি যে আপনি খুব সুন্দর জোকস বলেন। আপনি লাস্ট এপিসোডে আমাদের একটা জোকস শুনেছিলেন, মানুষ একে লেম জোকস বলে। আচ্ছা, তুই এটাও শুনেছি যে আপনার লেম জোকস শুনে নাকি অনেকে সুইসাইড করতে ইচ্ছা হয়।
জি, এরকমই অবস্থা।
ওকে, সেই জন্য আমার মনে হয় হরর ক্লাবটা খুব ভালো একটা জায়গা, যেহেতু আড্ডা হচ্ছে ক্লাব মেম্বারদের সাথে, আড্ডা তো হবেই। আপনার জোকস শুনবো আমরা একদম শেষ দিকে, সেটাও শোনার চেষ্টা করব। আর রূপের কাছ থেকেও আমরা আর অনেক কিছুই জানার আছে, রূপের কাছে স্টোরি আছে। সব মিলিয়ে আমরা আশা করছি এরপর যখন ফিরব তখন আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার আরো কিছু জিনিস থাকবে। এই মুহূর্তে আমরা যেতে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর আমরা ফিরে আসবো স্যার আর্থার কোনান ডয়েলের গল্প নিয়ে। কাজেই ততক্ষণ সঙ্গে থাকুন, আপনার কথাগুলো আমাদের জানিয়ে দিন facebook.com/radio40 এই ঠিকানায়, ফুটএফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর মেইল করবেন, মেইল ঠিকানাটা ফিরে এসে বলবো। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনে থাকুন রেডিও 40 88 FM and 240.
with more fun and fear.
হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছেন আজকের দুজন গেস্ট রেজা এবং রূপ। তারা তাদের এক্সপেরিয়েন্স নিয়ে, তাদের ক্লাব অ্যাক্টিভিটিস নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর ফেসবুকে আমাদের সাথে আছেন অনেক অনেক বন্ধু, তাদের কথাগুলো একটু জাস্ট জানিয়ে দিই আপনাদেরকে। আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন, কমেন্ট করেছেন টি আর জেড আকাশ, হাসান শিকদার খুলনা থেকে শুনছেন, আমাদের সাথে আছেন জয় বিশ্বাস অজয়, আমাদের সাথে আরো আছেন অধরা নীল, লিখেছেন আসসালামু আলাইকুম, আমি মামিন সিং থেকে শুনছি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আরো আছেন রেশাদ খান, তিনিও জানিয়েছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বগুড়া থেকে শুনছি, খুব এনজয় করছি, সেই সাথে আই লাভ ভূত এফএম হরর ক্লাব, ভয়ের স্টোরি শোনান ভাই। আর ইমন হাসান জয় আছেন আমাদের সাথে, লিখেছেন হাই সৃষ্টি ভাই কেমন আছেন, ভান্ডার কোর্ট থেকে আপনাকে শুনছে, আশা করি আজকের শোটা ভালো হবে এবং ভয়ের হবে। ওকে, আমাদের সাথে আছেন জামিল ইসলাম, জীবন ভূত মানেই হরর ক্লাব, এ কি কথা বললেন, মহিনের ঘোড়াগুলির গানের মতো, এ কি কথা শুনি, হ্যাঁ এরকম একটা ফিল হচ্ছে এই মুহূর্তে আমার। কে এ ইফতেখার আছেন আমাদের সাথে, লিখেছেন আই এম অলওয়েজ উইথ ভূত এফএম হরর ক্লাব, মেহেদী হাসান সানি আছেন, লিখেছেন সৃষ্টি ভাই কেমন আছেন, খুব ভালো আছে খুব, মেহেদি পাটকেল ঘাটা থেকে শুনছি, আজ আমি আর আমার ফ্রেন্ড আরিফুল দুজন মিলে শুনছি, ওকে হ্যালো আরিফুল। মিজানুর লিখেছেন এক্সাম চলে তারপরও বই নিয়ে বসে আছি আর পুত এফএম হরর ক্লাব শুনছি খুলনা থেকে, ওকে খুলনা সবসময় বলে আমার সবসময়কার খুব প্রিয় জায়গা, তো সঙ্গে থাকুন শুনতে থাকুন। রেশাদ খান আছেন ভূত এফএম এন্ড ভূত এফএম হরর ক্লাব, আই লাভ ভূত এফএম এন্ড ভূত এফএম হরর ক্লাব। আরো তাসকি রক্স লিখেছেন তিনি নওগাঁ থেকে, হরর ক্লাব ইটস এ গ্রেট শো, আই লাভ ইট, তো কুইনের ভাষায় বলতে হয় শো মাস্ট গো অন। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম স্টোরির প্রথম ভাগে। তো আগে বলেছি যে আমার খুব প্রিয় লেখক স্যার আর্থার কোনান ডয়েলের একটা স্টোরি এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি, অনুবাদ গল্প, এবং গল্পটির নাম সজীব কৌটি, একটা মেডিকেল কলেজের হোস্টেলে ঘটনা এটি, একটি মেডিকেল কলেজের হোস্টেলে একটা ছেলে মারা যায়, কিভাবে মারা যায়, কেন মারা যায় সেটা নিয়ে আসলে স্টোরিটা। তো খুব মানে বেশ কিছু ভয়ের যাই, মানে হরর গল্প যেহেতু ভয় তো লাগবে, তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আজকের প্রথম গল্প প্রথম অংশটুকু শুনে আসব এখন। সজীব কৌটি, স্যার আর্থার কোনান ডয়েল। টেবিলের ওপর চকচকে মানুষের একটা মাথার খুলি পড়ে আছে, তার পাশে শোয়ানো আছে কয়েকটা অস্থি। টেবিলের পাশে সিঙ্গেল খাটে মেডিকেল কলেজের ছাত্র পিটার চোখ বন্ধ করে শুয়ে আছে, মনে হচ্ছে সে অঘোর ঘুমে ঘুমে আছে। ঘরের চারধারে হোস্টেলের মতো কয়েকটা সিঙ্গেল চৌকি, প্রত্যেকটি চৌকির পাশে একটা করে ছোট টেবিল ও চেয়ার। অন্যান্য ছাত্রাবাসের মতো এই ছাত্রাবাসের ঘরটিও অগোছালো। পুলিশ ইন্সপেক্টর জোন্স ছাত্রাবাসের আনাচে কানাচে সন্ধানে দৃষ্টি বোলাতে বোলাতে পিটারের একজন রুমমেটকে প্রশ্ন করে, তারপর ছেলেটি ইতস্তত করে উত্তর দেয়,
না মানে আজকের যুগে হচ্ছে এরকম ঘটতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি স্যার।
ইন্সপেক্টর জোন্স অধৈর্য হয়ে বলে ওঠে,
অর্থাৎ ওই মরার খুলিটা রাত্রে টেবিলের উপর নড়াচড়া করে।
আপনি সুস্থ আছেন তো?
হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। আপনার মতো পিটার আমাদের কথা বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত।
আচ্ছা গত রাত্রে আপনি কোথায় ছিলেন?
এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম স্যার।
কখন ফেরেন?
তা ভোর 7:45 হবে।
ঘরে এসে কি দেখেন?
পিটার নিজের বিছানায় এখনকার মতো শুয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ভোরের দিকে ঘুমিয়েছে, ওকে জাগানো ঠিক নয়।
ভোরের দিকে ঘুমিয়েছে বলতে কি বলতে চাইছেন?
পিটারের অনিদ্রা রোগ ছিল, তাছাড়া রাত জেগে পড়াশোনা করার অভ্যেস ওর ছিল। তারপর বেশ সকাল হওয়ায় আমাদের অন্যান্য রুমমেটের সঙ্গে আমারও কিরকম যেন সন্দেহ হয়। আমরা ওর হাতের নাড়ি পরীক্ষা করি, দেখি নাড়ি বিকল। টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি যে ওর হার্টও কাজ করছে না। তবে ওর হার্টকে কি যেন জোর করে বন্ধ করেছে বলে আমাদের অনুমান হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের দিকে ব্যঙ্গের হাসি ছুড়ে দেয়, ঘরের চারপাশে পায়চারি করে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। একসময় পিটারের কাছে আসে, টেবিল থেকে একটা হাড় তুলে নেয়, হাড়টা পরীক্ষা করে, পরে পিটারের রুমমেটকে ভালো করে দেখে, আস্তে আস্তে বলে, এই অদ্ভুত মাথার খুলি, হাড়, এগুলো এখানে এলো কি করে? ওগুলো পিটার কলেজের চিপ স্টোর থেকে কিনে এনেছিল, ওগুলো আমাদের ডাক্তারে পড়াতে লাগে। ইন্সপেক্টর জোন্স নিজের অজান্তে যেন বলে ওঠে, অদ্ভুত, সবটাই অদ্ভুত ব্যাপার, কোন দিক দিয়ে বিশ্বাস করার উপায় নেই। পিটারের রুমমেটরা ইন্সপেক্টর জোন্সের সকক্তি শুনতে পায়, বলে, ঠিক আপনার মতো পিটারও মাথার খুলিটির চলাচল বিশ্বাস করত না, বেশি বললে ও খুলিটা ফেরত দেবার কথা বলত। ইন্সপেক্টর জোন্সের সহযোগী একজন পুলিশ অফিসার প্রশ্ন করে,
খুলিটা কি রোজই টেবিলের উপর চলাফেরা করে?
হ্যাঁ, প্রতিদিন গভীর রাতে চলাফেরা করে। সে সময় মনে হয় কে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের দুঃখ ভুলতে চাইছে।
পুলিশ অফিসারটি মাথার খুলিটা নিজের হাতের ওপরে বসায়, খুলিটার ওপরে আঙুল দিয়ে মৃদু আঘাত করে, খুলির ভেতর থেকে টুংটাং শব্দ হয়। ইন্সপেক্টর জোন্স প্রশ্ন করে, আচ্ছা কতদিন আগে পিটার এই মাথার খুলিটা সংগ্রহ করেছে? পিটারের একজন রুমমেট আমতা আমতা করে বলে,
তা প্রায় এক মাস হয়েছে।
ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের তালুর উপর বসায়, পকেট থেকে রুমাল বের করে খুলিটাকে ভালো করে পরিষ্কার করে, মনোযোগ দিয়ে খুলিটাকে পরীক্ষা করে, পরে আপন মনে বলে, খুলিটার প্রকৃত মালিক অনেকদিন ধরে এই পৃথিবীর বুকে বেঁচেছিল। আইজাক নিউটনের সমসাময়িক বললে ভুল হবে না, এই খুলিটা থেকে অনেক কিছু জানা যাচ্ছে। তারপরেই ইন্সপেক্টর জোন্স পিটারের মৃতদেহ পোস্টমর্টমে পাঠাবার আদেশ দেয় সহকারী পুলিশ অফিসারকে, নিজে ঘরটা আরো একবার ভালো করে পরীক্ষা করে। ইন্সপেক্টর ঘর থেকে চলে যেতে উদ্যত হলেও ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ে, পিটারের রুমমেটদের উদ্দেশ্য করে বলে,
আমি থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারীকে নিয়ে এখানে থাকতে চাই, এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো?
পিটারের রুমমেটরা সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাবকে মেনে নেয়। ইন্সপেক্টর জোন্স পিটারদের ঘর থেকে বেরিয়ে যায়। ইন্সপেক্টর জোন্স আর তার সহকারী, তারা দুজন রাত্রেবেলা আসবে মেডিকেল হোস্টেলে, থাকবে পিটারের রুমে এবং ইনভেস্টিগেট করার চেষ্টা করবে কি হচ্ছে সেখানে। তবে তার আগে আপনাদেরকে আর একটা নিউজ জানিয়ে দিচ্ছি, ফার্স্ট টেস্ট 4G এখন গ্রামীণ ফোনে, আপনার 4G সিম ও 4G এনাবল হ্যান্ডসেট যদি রেডি থাকে তাহলে জাস্ট হ্যান্ডসেট সেটিংস থেকে 4G LTE সেট করে নিন। আর 4G এক্সপিরিয়েন্স এর বেস্ট পার্টটা হচ্ছে গ্রামীণ ফোনের যে কোনো ইন্টারনেট প্যাকে 4G এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি 4G কভারেজে থাকেন, তার মানে এখন একই দামে আরো অনেক বেশি স্পিড লাইফ চলো। জিপি স্পিডের বিস্তারিত জানতে গ্রামীণ ফোন.com। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি স্যার আর্থার কনান ডয়েলের সজীব কোয়ারটি গল্পের দ্বিতীয় অংশে।
নীলান, বেদি তৈরি করো।
বাড়ির নিচ থেকে ক্ষুধার্ত বুড়ো খোকার গর্জন শোনা গেল, রক্ত চাই, মানুষের রক্ত। মহিলাটি কপালে লাল সিঁদুরের টিকা পরল, কাপড় পাল্টে একটা গাউন পরে নিল, ছাগলকে যেভাবে কষাইরা ডাকে, ছুরি হাতে
মহিলাটি কাজলকে সেভাবে ইশারায় ডাকল। কাজল চলল মহিলার পিছু পিছু, বিদ্রোহ করতে যাচ্ছে তার শরীর। দুনিয়ার সেরা সুন্দরী লাস্যময়ীর হাঁটা তাকে টেনে নিয়ে যায় ঘরের ভেতরে কোন এক গোপন ঘরে, যেখানে বুড়ো খোকাপ বসে আছে উন্মত্ত রক্ত তৃষ্ণা নিয়ে। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.5 আর ভূত এফএম হরর ক্লাবে। এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে, শুনলাম এই সপ্তাহের অসমাপ্ত গল্প। আমার সাথে আছে আমাদের আজকের দুজন গেস্ট রিজা এবং রু। অসমাপ্ত গল্প কেমন লাগলো?
জি খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে।
তো আপনাদের কাছ থেকেও কিন্তু আপনারা লেখালেখি করেন? আমি জানি যে আপনি খুব সুন্দর জোকস বলেন। আপনি লাস্ট এপিসোডে আমাদের একটা জোকস শুনিয়েছিলেন, মানুষ একে লেম জোকস বলে। আচ্ছা, তুই এটাও শুনেছি যে আপনার লেম জোকস শুনে নাকি অনেকে সুইসাইড করতে ইচ্ছা হয়।
জি এরকমই অবস্থা।
ওকে, সেই জন্য আমার মনে হয় হরর ক্লাবটা খুব ভালো একটা জায়গা, যেহেতু আড্ডা হচ্ছে ক্লাব মেম্বারদের সাথে, আড্ডা তো হবেই। আপনার জোকস শুনবো আমরা একদম শেষ দিকে, সেটাও শোনার চেষ্টা করব। আর রূপের কাছ থেকেও আমরা আরো অনেক কিছুই জানার আছে, রূপের কাছে স্টোরি আছে। সব মিলিয়ে আমরা আশা করছি এরপর যখন ফিরব তখন আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার আরো কিছু জিনিস থাকবে। এই মুহূর্তে আমরা যেতে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর আমরা ফিরে আসবো স্যার আর্থার কোনান ডয়েলের গল্প নিয়ে। কাজেই ততক্ষণ সঙ্গে থাকুন, আপনার কথাগুলো আমাদের জানিয়ে দিন facebook.com/radiofurti এই ঠিকানায়, ভূতএফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর মেইল করবেন, মেইল ঠিকানাটা ফিরে এসে বলব। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 এন্ড ডু ফুর্তি।
আমি থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারীকে নিয়ে এখানে থাকতে চাই। এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? পিটারের রুমমেটরা সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাবকে মেনে নেয়। ইন্সপেক্টর জোন্স পিটারদের ঘর থেকে বেরিয়ে যায়। রাত ঠিক সোয়া 11টার সময় ইন্সপেক্টর জোন্স তার এক সহকারী পুলিশ অফিসারকে নিয়ে মেডিকেল হোস্টেলে আসে। এ সময় তারা সাধারণ পোশাক পরে এসেছিল। ইন্সপেক্টর জোন্সের হাতে ছিল 5 ব্যাটারির একটা টর্চ। মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইন্সপেক্টর জোন্স আর তার সহযোগীকে স্বাগত জানায়, তাদের সঙ্গে পিটারের ঘরে রাত কাটাতে চায়। ইন্সপেক্টর জোন্স রাজি হয় না, সে সহকারী পুলিশ অফিসারটিকে নিয়ে পিটারের ঘরে ঢোকে, ভেতর থেকে পিটারের ঘরের দরজা বন্ধ করে দেয়। ভালো করে ঘরের জানলা আর দরজা পরীক্ষা করে, না সেরকম কিছু তার নজরে পড়ে না। একবার সে নিজের হাত ঘড়ির দিকে তাকায়, ঘরের ইলেকট্রিক আলো বন্ধ করে দেয়। ঘরের জানলা দিয়ে রাস্তার আলো টেবিলের ওপর রাখা খুলিটার ওপর পড়ে। ঘরের ভেতরে বেশ একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারটির কাছে যায়, চাপা স্বরে বলে, প্রথম রাতটা আপনি খুলির ওপর নজর রাখবেন, এ সময় আমি একটু ঘুমিয়ে নেব, পরের রাতে আমি জেগে থাকব, আপনি ঘুমবেন। সহকারী পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্স হাতের বড় টর্চ লাইটটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়, নিজে পায়ে পায়ে পিটারের চৌকিটার ওপর বসে, চৌকিতে শুতে শুতে বলে, যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে তাহলে আমাকে অতি অবশ্যই ডাকবেন। এবারও পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্সের চৌকির এক পাশে পুলিশ অফিসারটি বসে ঘরের চারদিকে আর খুলির ওপরে নজর রাখে। ক্রমে রাত বাড়তে থাকে, ছাত্রাবাসের সিঁড়িতে মানুষ চলাচলের শব্দ হয়, কোথায় যেন ভারী কিছু সরানোর শব্দ ঘরের শ্মশানের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। একসময় পুলিশ অফিসারের চোখের পাতা ভারী হয়ে আসে। রাস্তায় ভারী ট্রামের চলাচলে মেডিকেল ছাত্রাবাসটা কেঁপে ওঠে। পুলিশ অফিসারটি সতর্ক হয়ে ওঠে। একসময় তার মনে পড়ে যে চৌকিতে সে বসে আছে সে চৌকিতে একটি যুবকের হৃৎস্পন্দন কে যেন জোর করে থামিয়ে দিয়েছে। সেই যুবকের আত্মা এখন কোথায় আছে কে জানে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটির মনে হয় টেবিলের ওপরকার খুলিটি টেবিল থেকে কিছুটা ওপরে উঠে শূন্যে ঝুলছে। খুলিটির দৃষ্টি যেন তাদের দিকে স্থির হয়ে আছে। পুলিশ অফিসারটির মনে হয় সে বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছে, তাই সে চৌকির ওপরে নড়ে চড়ে বসে। সে নিজের চোখ হাতের চেটো দিয়ে ভালো করে ঘষে, তবুও যেন মনে হয় খুলিটা সচল হয়েছে। সঙ্গে সঙ্গে অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে, কে যেন তার দম বন্ধ করতে চায়। পুলিশ অফিসারটি সঙ্গে আনা রিভলভার বের করে খুলিটার দিকে তাক করে নিজেকে সংযত রাখতে চেষ্টা করে, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে স্থির থাকতে দেয় না। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পায়। সে মরিয়া হয়ে ইন্সপেক্টর জোনসকে ডাকতে চেষ্টা করে। মুখ থেকে অদ্ভুত শব্দ বের হওয়া ছাড়া আর কিছুই বের হয় না তার। নিরুপায় হয়ে সে অতি কষ্টে ইন্সপেক্টর জোনসকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোনসের ঘুম ভেঙে যায়। চাপা স্বরে প্রশ্ন করে, কি ব্যাপার? পুলিশ অফিসারটির কোনো কথা বলতে না দেখে সে পুলিশ অফিসারটিকে ধাক্কা দেয়। ইন্সপেক্টর জোনসের ধাক্কায় পুলিশ অফিসারটি নিজেকে আয়ত্তে আনতে পারে। কোনো রকমে বলে, খুলিটা স্যার, খুলিটা কি হয়েছে? মনে হল চলছে স্যার। ইন্সপেক্টর জোনস পুলিশ অফিসারের হাত থেকে টর্চটা নেয়, খুলিটার ওপরে টর্চের আলো ফেলে। না, সেরকম কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ে না। ইন্সপেক্টর জোনস টর্চ বন্ধ করে টর্চটা এবার নিজের কাছে রাখে। ঘর ভর্তি আগেকার মতো অন্ধকার নেমে আসে। ইন্সপেক্টর জোনস আগের মতো চৌকির ওপর শুয়ে পড়ে। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে দেখে তখন রাত দুটো। প্রায় আধ ঘন্টা পরে আবার পুলিশ অফিসারটি ইন্সপেক্টর জোনসকে ধাক্কা দেয়। ফিসফিস করে বলে, আবার স্যার। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোনস খুলির ওপরে টর্চের আলো ফেলে। না, খুলিটিকে নড়তে চড়তে দেখা যায় না। তবে ইন্সপেক্টর জোনস হাতের টর্চ নেভায় না, টর্চের আলো খুলিটার উপরে ফেলে রাখে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। একসময় ইন্সপেক্টর জোনস হাতের টর্চটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। ইন্সপেক্টর জোনসের নির্দেশ মতো সহকারী পুলিশ অফিসারটি টর্চের আলো খুলিটার উপরে স্থির করে রাখে। পায়ে পায়ে ঘরের ইলেকট্রিক আলোর কাছে যায়। ইন্সপেক্টর জোনস চৌকি থেকে নিঃশব্দে নামে টেবিলের উপরে রাখা খুলিটার কাছে যায়। ইন্সপেক্টর জোনসের নির্দেশ অনুসারে পুলিশ অফিসারটি ঘরের ইলেকট্রিক সুইচটা টেপে। সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের আলো সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইন্সপেক্টর জোনস টেবিল থেকে খুলিটা তুলে দেয়। ইন্সপেক্টর জোনসের হাতে খুলিটা জীবন্ত হয়ে ওঠে। খুলিটা ভৌতিক উল্লাসে মেতে ওঠে। ইন্সপেক্টর জোনস ব্যাপারটা বোঝার আগেই তার দেহে আতঙ্কের সৃষ্টি হয়। সে খুলিটাকে ঠেলে দিয়ে নিজেকে নিরাপদ করতে চেষ্টা করে। অনেক চেষ্টা করেও খুলিটা সে ফেলতে পারে না। ভয়ে তার শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। অদৃশ্য প্রেতাত্মা আড়ালে থেকে আতঙ্কের সৃষ্টি করছে বলে তার ধারণা হয়। অনেক চেষ্টা করেও ইন্সপেক্টর জোনস এই রহস্যের সমাধান করতে পারে না। রহস্য রহস্যই থেকে যায়। আমাদের সাথে মায়ের দুষ্ট ছেলে নাইম, ওকে দুষ্ট ছেলে নাইম লিখেছে যে আই এম অলওয়েজ উইথ ভূত এফ এম হরর ক্লাব। সাফায়েতুল ইসলাম নিলয় লিখেছেন খুলির স্টোরিটা সত্যিই সুন্দর। এস কে আবির হোসেন লিখেছেন শুনছি বাট এগুলো কি ট্রু না গল্প? এগুলো গল্প, আমরা ভূত এফ এম হরর ক্লাবে
বিখ্যাত বিখ্যাত হরর স্টোরিগুলো নিয়ে আসি আপনাদের জন্য। তবে অনেক স্টোরি কিন্তু থাকে সত্যি ঘটনার উপর অবলম্বনে, তো আমরা আসলে জানি না যে গল্পগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো সত্যি ঘটনার অবলম্বনে কিনা। তবে গল্প শোনার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে সেই জিনিসটা খুব একটা কেউ চিন্তা করে বলে আমার জানা নেই। মোহাম্মদ বশির রহমান চিতু আছেন, লিখেছেন যে খুব ভালো ভয়ের গল্প শুনতে চান আর একটা সুন্দর গান শুনতে চান অমুকের। তো অমুক তমুকের প্রিয় গানগুলো আমরা এই মুহূর্তে প্লে করতে পারছি না, আমরা প্লে করি আমাদের অনুষ্ঠানের সাথে আমাদের সময়ের সাথে যায় এবং আমার পছন্দের কিছু গান, আশা করি সে গানগুলো আপনাদের ভালোই লাগে। নাবিল সিদ্দিক আছেন আমাদের সাথে, ভূত এফএম হাওয়া কবে এবং কয়টায় হয় বলবেন প্লিজ কেউ। সেটা আমি বলে দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে রাত 2 ভূত এফএম হাওয়া ক্লাব। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছে যে দুজন গেস্ট, কে আছেন এবং কোথেকে আছেন আরো একবার জানিয়ে দিন।
আমি রেজা, আসি সাগর থেকে।
আমি রূপ, আসি বাসাপুর থেকে।
ওকে, তো রূপ কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠানের? রূপ
তো ভালোই লাগছে,
এনজয় করছেন?
আমার নিজের এক্সপিরিয়েন্স সবার এক্সপিরিয়েন্স শুনে খুব ভালো লাগছে।
ওকে, এক্সপিরিয়েন্সের চেয়ে আসলে তো আমরা বেসিক্যালি আপনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনবো, আর আমরা যেটা করছি যে সে ফিকশনাল গল্পগুলো নিয়ে আসছি। গল্পগুলো অনেকেই বলেন যে খুব ভালো লাগে, অনেকের লেখা আছে লেখাগুলো, বা একটু আগে আপনারা শুনলেন যে ইনকমপ্লিট স্টোরিতে একজনের লেখা গল্প আমরা পড়লাম। তো লেখার হাতও কিন্তু ভালো মানুষজন যে এই যে নিজের সেই সৃষ্টিশীলতার জায়গাগুলো আমাদের সাথে শেয়ার করছেন, এটা আমার জন্য পার্সোনালি আমি মনে করি অনেক বড় একটা ভালো লাগার মতো ব্যাপার। এবং যারা শুনছেন তাদের জন্য তো অবশ্যই, কারণ আপনারাই লিখে আপনারা পাঠাচ্ছেন এবং সেই গল্পগুলো আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে, সত্যি খুব চমৎকার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আগে বলেছিলাম যে আমরা আজকে ব্ল্যাক ম্যাজিক, এক্সোরসিজম এগুলো নিয়ে আমরা আজকে হরর ক্লাবের যারা মেম্বাররা যারা এসেছেন তাদের কাছ থেকে কিছু শুনবো। তো রেজা
জি,
আমরা কথা বলছিলাম যে এই যে কোনো মানুষ যদি পসেসড হয়, মানে চিন্তা করা হয় বা ধারণা করে যারা যে এই মানুষটি পসেসড, পরবর্তীতে সেই পসেসড স্টেটটাকে যদি আমরা সুইচ করে সুস্থ স্টেটে আনার জন্য যেটা করা হয় যে কোন ধর্মীয় গুরু বা প্রিয়েস্ট কিংবা হুজুর এরকম কারো কাছে নিয়ে যাওয়া হয়, আমাদের দেশে হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়, সিলেক্টেড কিছু মানুষ আছেন যারা মনে করেন যে তারা এই জায়গা থেকে ট্রিটমেন্ট করতে পারেন, তো এইরকম কোন কিছু কি আপনি নিজে দেখেছেন কখনো?
জি হ্যাঁ, এটা আমার আমার সঙ্গে ঘটেছে অনেকগুলো ঘটনাই। এর মধ্যে আছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, আমার আমি যে এলাকায় থাকতাম নরসিংদীর দিকে ছোটবেলায়, তো সেখানে আমার পাশের বাসায় এক আন্টির মেয়ে ছিল, আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, সেই আপু ছিল আমার থেকে তিন বছর বড়। তো আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন মার্চের দিকে তার একটা ছেলে হয়, ছেলের বয়স যখন 3-4 মাস, তখন ছেলের কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে ছেলের সাথে। ঘটনা বলতে অসুস্থ হয়ে যেত ছেলে, গায়ে ঝুপচুপ দাগ চলে আসতো লাল লাল, রাতে হতো সকালে সেরে যেত বা সকালে হলে বিকাল সেরে যেত। তো ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো বিভিন্ন জায়গায়, ঢাকায় এলাকায় বিভিন্ন জায়গায় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো, তো ডাক্তার কোন রোগ আইডেন্টিফাই করতে পারলো। তখন তার দিশে আরা হয়ে যায়, আর যে আঙ্কেল ছিল সে আঙ্কেল আসলে জিন ভূত বা এসব কিছুর উপর বিশ্বাস করতো না, কিন্তু এলাকার মুরব্বীরা তখন বললো যে ট্রাই করে দেখতে, যে হুজুরের কাছে নিয়ে যেতে, যে দোষ কোথায়, যেহেতু ডাক্তাররা বলতে পারছে না, কিন্তু হুজুরদের কাছে নিয়ে যেতে দোষ কোথায়। তো সেই আঙ্কেল অনেক মানে অনিচ্ছা সত্ত্বেও এলাকার যে সবচেয়ে বড় হুজুর ছিল, নাম করা হুজুর, তার কাছে নিয়ে যায় তার ছেলেকে। তো হুজুর দেখে বললো যে তার উপর, তার ছেলের উপর জিনের আছে। তো আঙ্কেল তো এসব বিশ্বাস করে না, তো হুজুর বলল যে যদি অনুমতি দেয় তাহলে সে চেষ্টা করে দেখতে পারে।
তবে আমার একটা কথা হচ্ছে যে এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে যখন এই যে যেই হুজুরেরা বা যেই মানুষগুলো আর কি এই জিন তাড়ানোর কাজ করে বলে আর কি তারা প্রচার করে, তো এইসব মানুষের কাছে এই রকম অসুস্থ কাউকে নিয়ে গেলে সম্ভবত সব ক্ষেত্রেই তাদের উত্তর থাকে আমি জানি না যে কখনো তারা বলেছেন কিনা যে জিনে আসল করেনি, আপনি কি জানেন নাকি এরকম কিছু?
জিনে আসল করেনি এরকম মানে অনেকেই বলে, যেমন বলে যেমন কিছু হুজুর থাকে যারা হচ্ছে আসলেই মানে টাকা পয়সার জন্য এরকম কিছু বলে, আবার কেউ কেউ থাকে যে সত্যি কথা সত্যি কথাই বলে না, ডাক্তার কাছে নিয়ে যাও।
ওকে, তো সত্যি হিসেবে মানতে হলে আসলে বিষয়টার উপর বিশ্বাস করতে হবে। তো যাক, আমরা সেদিকে না যাই, তো আমরা যেহেতু হুজুর বললেন যে তার উপর চিনের আছে, তারপর কি হলো সেটা শুনি।
তারপর হচ্ছে আঙ্কেল এবং আন্টি তার ছেলেকে নিয়ে গেল হুজুরের কাছে। যাওয়ার পর হুজুর বলল যে মা ছেলে কে এক রুমে নিয়ে গেল, বললো যে আপনি এই রুমে আসেন, আমি এই রুমে দেখবো আসলে কি ঘটনা, কথা বলতে চাই জিনিস। আন্টি তার ছেলেকে নিয়ে গেল, হুজুর ছিল এবং হুজুরের সাথে আরো দুজন ছিল। তো হুজুর একটু পর আন্টিকে বের করিল রুম থেকে, রুম করে বের করে দেওয়ার প্রায় আধা ঘন্টা পর হুজুর বের হয়ে আসলো। বের হয়ে আসছে এসে বলতেছে যে তোমার ছেলের উপর তো তিনি বদনজর পড়ছে, তিনি তো চাইতেছে তোমার ছেলেকে নিয়ে যেতে, কিন্তু একটা উপায় আছে, যে তুমি যদি তোমার রক্তের সম্পর্কের কাউরে বলি দাও তাহলেই এই জিন তোমার ছেলের উপর থেকে সরে যাবে। আন্টি তো আন্টির রক্ত সম্পর্কে বলতে তার সেই মেয়েটাই ছিল আর তার এই ছেলে, এবং ছেলেকে যদি বাঁচতে চায় তার মানে তার মেয়েকে স্যাক্রিফাইস করতে হবে। তো আন্টির তো দুইটাই সন্তান, কোনো মাই চাইবে না তার কোনো সন্তান খারাপ। তো এরকম কেটে গেল এক মাসের মতো, কিন্তু আগে তো এখন এখনো অনেক জায়গায় এরকম আছে যে মেয়ে তোর জন্য কি করবে, মেয়ে তো বিয়ের পর চলে যাবে অন্য জায়গায়। তো গ্রামের মুরব্বীরা আন্টিকে তাই বোঝালো যে মেয়ে তো বিয়ে হবে চলে যাবে, তোর দেখভাল করবে তোর ছেলে, মেয়েকে দিয়ে দে ছেলেকে বাঁচা। আন্টি তো
আপনি শুনছেন ভূত এফ এম হরর ক্লাব, আর সাথে আছে সৃষ্টি, শুনছেন পছন্দের সব গল্প গান আর জমে যাচ্ছে আড্ডা। অনেকেই আমার কাছে জানতে চান যে আমি সবসময় এত ফুর্তিতে থাকি কেন, কিভাবে। ঠিক আছে, চাইলেও আপনারও আমার মতো সবসময় ফান ফুর্তিতে থাকতে পারেন, কিন্তু একটা জিনিস, আমি কিন্তু শুধু ফুর্তিতে থাকি না, থাকি পালপি ফুর্তিতে। আর কারণটা হলো অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফিজি অরেঞ্জ ড্রিঙ্কস। অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, তাই আপনি প্রতি সিপেই পাবেন রিয়েল অরেঞ্জ এন্ড পাল্পের ফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পাল্পি ফুর্তি, কারণ অরেঞ্জ মানে বোতল ভর্তি পাল্পি ফুর্তি। শুনছেন প্রথম হরকথা সৃষ্টি আছে, এই মুহূর্তে আপনার সাথে বলেছি আগে, আর আমার সাথে আছে হর ক্লাবের ফেসবুক ফ্যান পেজ, যেটি রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে প্রথম হর ক্লাবের পোস্টে কমেন্ট করে যারা আমাদের সাথে আছেন তাদের কথাগুলো একটু জাস্ট নিয়ে নিচ্ছি। ইমতাজুর রহমান ইমরান জানিয়েছেন হ্যালো, হ্যালো ইমরান। নাবিল সম্রাট লিখেছেন হাই ভাইয়া, আমি নাবিল শুনছি নোয়াখালী থেকে, হ্যালো নাবিল। রুহুল আমিন আছেন, আজকে ভূত এফএম শোনার মজাই আলাদা, আপনি কিন্তু আজকে শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আর ভূত এফএম আজকে রাত 11:59 শুরু হয়ে যাবে, শেষ হবে আগামীকাল রাত 2:00। রাকিবুল হাসান আছেন আমাদের সাথে, লিখেছেন ইউটিউবে আছে কি, ইউটিউবে এখনো পর্যন্ত আমরা ভূত এফএম হরর ক্লাবের কোন চ্যানেল নেই, তবে আমরা সামনে আশা করি সেখানে আমাদের স্টোরিগুলো সেখানে আপলোড করব, যাতে করে আপনারা খুব সহজে শুনতে পারেন। হালিমা আক্তার শক্তি আছেন আমাদের সাথে, আমাদের জানতে চাচ্ছেন সিলেট থেকে শোনা যাচ্ছে না কেন। আচ্ছা, আমি যথারীতি আমাদের টেকনিক্যাল টিমকে জানিয়ে দেব। সাইফ সাইহাম আছেন, লিখেছেন ম্যামচিং ARNC হোস্টেল থেকে শুনছি, নিজেকে ডিটেকটিভ মনে হচ্ছে খুলির ঘটনা থেকে। আচ্ছা, কি রহস্যের উদ্ঘাটন করলেন আমাদেরকে জানিয়ে দিন। আর রহস্য মানে স্যার আর্থার কোনান ডয়েলের স্টোরি মানে রহস্যের তো তিনি কি বলে যে আধার একদম। নিখিল চন্দ্র আছেন আমাদের সাথে, সিলেটের প্রাণকেন্দ্র থেকে শুনতে পাচ্ছেন না, অ্যাপ দিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনামিকা চট্টগ্রাম থেকে শুনছি ভাইয়া, সজল হাসান রাজশাহী থেকে শুনছি, ইউনুস খান ইউনুস লিখেছেন সেই হবে, আমরা তাই চেষ্টা করছি। অথরা নীল আছেন আমাদের সাথে, মায়ের দুষ্ট ছেলে নাইম, ওকে দুষ্ট ছেলে নাইম লিখেছে যে আই এম অলওয়েজ উইথ ভূত এফ এম হরর ক্লাব। সাফায়েতুল ইসলাম নিলয় লিখেছেন খুলির স্টোরিটা সত্যিই সুন্দর, এস কে আবির হোসেন লিখেছেন শুনছি বাট এগুলো কি ট্রু না গল্প, এগুলো গল্প, আমরা ভূত এফ এম হরর ক্লাবে বিখ্যাত বিখ্যাত হরর স্টোরিগুলো নিয়ে আসি আপনাদের জন্য, তবে অনেক স্টোরি কিন্তু থাকে সত্যি ঘটনার উপর অবলম্বনে, তো আমরা আসলে জানি।
তো গ্রামের মুরব্বীরা আন্টিকে তাই বোঝালো যে মেয়ে তো বিয়ে হবে চলে যাবে, তোর দেখভাল করবে তোর ছেলে, মেয়েকে দিয়ে দে ছেলেকে বাঁচা। আন্টি তো মা, সে তো মানতে চায় না, তাও এক মাস দেড় মাসে ভাবলো, একপরে ভেবে তারপর সে হুজুর কাছে গেল, যে শুনলো যে ছেলেকে বাঁচাবে। তো হুজুর একদিন এশার নামাজের পর রাত্র নয়টার দিকে তো তার ছেলেকে নিয়ে গেল আন্টি। নিয়ে যাওয়ার পর আমি ওখানে ছিলাম না, আমার যে মুরব্বীরা ছিল তারা যা দেখেছে সেটা আমি শুনেছি, এরা পর্যন্ত দেখেছি। তো সেখানে পুরো রুম জুড়ে মোমবাতি জ্বালানো হলো, মাঝখানে গোল সার্কেল করে এক জায়গায় আন্টি, এক জায়গায় বাচ্চা, সাথে ওই বড় আপু, আমার যে সিনিয়র যে মেয়েটা,
উনি তো কিছু জানতো না,
না সে কিছুই জানতো না এই সম্পর্কে যে তাকে কেন নিয়ে যাওয়া হয়েছে বা কি উদ্দেশ্য। তো হুজুর ছিল এবং সাথে আর কয়েকজন ছিল। তো সে যথারীতি তার হচ্ছে যে ঝাড়ু ফুকের যে নিয়ম কানুন সেটা শুরু করলো, তার প্রায় 15-20 মিনিট পর ফুট করে রুমের সবগুলো মোমবাতি নিভে গেল। নিভে যাওয়ার পর কাউকে যদি হুট করে ধরা হয়, খামচে ধরা হয় বা কিছু করা হয়, সে যেভাবে চিৎকার দিয়ে উঠবে সেই মেয়েটির এরকম একটা চিৎকার পাওয়া গেল, হুট করে আচমকা একটা চিৎকার পাওয়া গেল, এবং কিছু ভাঙলে বা মস্কালে যেরকম একটা শব্দ হয় এমন একটা শব্দ হতো। তারপর পুরো ঘর নীরব, তার কিছুক্ষণ পর মোমবাতিগুলো আবার জ্বলে উঠলো আপনা আপনি, আপুটা সেখানে ছিল না।
মানে আলো জ্বলার পরে মোমবাতিগুলো অটোমেটিক জ্বলে উঠলো,
আপনি জ্বলে উঠলো,
তারপর তাকে আর দেখা গেল না,
মেডিকেল দেখা গেল না। এবং ওই রাতের পর ওই যে ছেলেটি, সে ছেলেটির শরীরে ওই রকম কিছুই হয়নি, একদম সুস্থ ছিল। এবং দুই দিন পর সেই মেয়েটিকে আমাদের পাশের একটা বাগান ছিল, কাঠ বাগান, সেখানে কাঠ গাছ মানে চাষ করা ছিল, সেই বাগানে ঘাড়মটকানো অবস্থায় ওই মেয়েটিকে পাওয়া যায়। এবং ওই ছেলেটি এরপর থেকে আর কখনো অসুস্থ হয়নি।
তারপর কি ওই লাশের কোন পোস্টমর্টেম করা হয়েছিল?
পোস্টমর্টেম করা হয়নি, ইসলামিক নিয়মেই তাকে দাফন করে দেওয়া হয়।
দাফন করা হয়,
দাফন করে দেওয়া হয়। জি,
আসলে খুবই অদ্ভুত একটা, এবং মানে এটা শুধু অদ্ভুত গল্প বললে আসলে হবে না, খুবই মর্মান্তিক একটা গল্প। আমি জানি না যে একটা মায়ের কাছে এটা মানে এরকম কোন সিচুয়েশন আসতে পারে কিনা যেখানে তার দুই সন্তানের একজনকে স্যাক্রিফাইস করে আরেকজনকে বাঁচাতে হবে। আর আসলেও কি এটা কোনো প্রক্রিয়া কিনা জানি না, সেই ছেলেটা পরবর্তীতে সুস্থ হয়ে ওঠে আপনি বলেছেন, তারপরও একটা মানুষ, একটা একটা মেয়ে, একটা তার একটা জীবন, এবং সে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করল। জানি না যে আসলে সেখানে অপরাধের মাত্রাটা কতটুকু, কত বড়। এইরকম একটা ঘটনার পরে আসলে কিছু বলার থাকে না। আমার মনে হয় এই মুহূর্তে একটা বিরতিতে যাওয়া উচিত, বিরতির পরে আবার ফিরে আসছি, ততক্ষণ সঙ্গেই থাকুন। শুনছেন রেডিও ফুর্তি 88.5 বুথ এফএম, হরর ক্লাব নিয়ে সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। হরর ক্লাবে বলি সবসময় উইথ মোর ফান এন্ড ফিয়ার, কিছু কিছু ঘটনা আসলে একদম নিস্তব্ধ করে দেয়, একদম থামিয়ে দেয় সবকিছু, চিন্তাগুলোকে অনেক সংকুচিত করে ফেলে, মনে হয় যেন আর কিছু চিন্তা করা যাচ্ছে না। তো আগের ঘটনাটি আসলে এরকম একটা রেশ দিয়ে গেছে, এখনো সেই রেশ থেকে বেরিয়ে আসতে পারিনি। আপনি বুথ এফএম হরর ক্লাবে আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন, কিভাবে জানাবেন? facebook.com/radiofuti ঠিকানা এসে বুথ এফএম হরর ক্লাবের পোস্টে আপনি আপনার কমেন্ট জানিয়ে দিতে পারেন, কেমন লাগছে বুথ এফএম হরর ক্লাব, কেমন লাগছে স্টোরিগুলো, কি শুনতে চান, কি শুনতে চান না, সবকিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আর আপনার ক্লাবের কথা যদি আমাদেরকে জানাতে চান তবে যেটা করতে হবে সেটা হচ্ছে বুথ এফএম হরর ক্লাবের যে ইমেইল আইডি যেটি রয়েছে bootfm@radiofuti.fm, সেখানে আপনি মেইল করে জানিয়ে দেবেন আপনার ক্লাবের কথা। অবশ্যই হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না। এছাড়া আপনি আপনার ক্লাব নিয়ে কি করতে পারেন, আপনার ক্লাব নিয়ে আপনি স্টোরি কালেক্ট করতে পারেন, আপনি আরো অনেক যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন আমাদের সাথে একটি হরর ক্লাব রয়েছে রাজশাহীর, যারা নিয়মিত সমাজ সেবামূলক কাজও করে থাকেন, কারণ তাদের ক্লাবের মেম্বার অনেক হয়ে গিয়েছে এবং তাদের এখন অনেক ধরনের কাজ তারা করতে পারছেন। হরর ক্লাবের মাধ্যমেও যদি এরকম একটা সংগঠিত মানুষের দল তৈরি হয় যারা বিভিন্ন কালচার মানে এন্টারটেইনমেন্টের জন্য, শুধুমাত্র মানুষের এন্টারটেইনমেন্টের জন্য কি বলা যায় রসদ কালেক্ট করে বেড়াবেন তা না, এর বাইরেও সমাজের জন্য কিছু করতে চান, সেটা অবশ্যই অনেক বড় অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের যে স্পেশাল স্টোরি যেগুলো থাকে তার ভিতর সেকেন্ড স্টোরিটা আমরা এখন শুনব, এবং এই স্টোরিটা যার তিনি হচ্ছেন পরশুরাম রাজশেখর বসু, যিনি পরশুরাম এই ছদ্মনামে লিখতেন, তার লেখা একটি গল্প, গল্পটির নাম মহেশের মহাযাত্রা। একজন অবিশ্বাসী মানুষ যিনি কিছুই বিশ্বাস করেন না, তিনি কিভাবে যেন একটা সময় এসে, তার মৃত্যু পর্যন্ত তিনি বিশ্বাস করতেন না, কিন্তু কোন একটা সময় আসার পর তিনি হয়তো প্রমাণ করতে পেরেছেন যে তার এই সম্পর্কে একটা বিশ্বাস চলে এসেছে। অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত বলতে গেলেও খুব অদ্ভুত লাগবে, তবে গল্পটা শুনলে হয়তো সবকিছু আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। তো তার আগে আপনাদেরকে একটা খবর জানিয়ে দিন, সেটা হচ্ছে ফাস্টেস্ট 4G এখন গ্রামীণ ফোনে, আপনার 4G সিম আর 4G এনাবেলড হ্যান্ডসেট যদি রেডি থাকে তাহলে জাস্ট হ্যান্ডসেট সেটিংস থেকে 4G LTE সেট করে নিন। 4G এক্সপিরিয়েন্স এর বেস্ট পার্টটা হচ্ছে গ্রামের ফোনের যে কোনো ইন্টারনেট প্যাকই 4G এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি 4G কভারেজে থাকেন, তার মানে এখন একই দামে আরো অনেক বেশি স্পিড লাইফ চলুক GB স্পিডে। তো এখন আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় গল্প, পরশুরামের মহেশের মহাযাত্রার প্রথম অংশে ফিরে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এই রেডিও ফ্যাম ডু ফুর্তি।
মহেশের মহাযাত্রা পরশুরাম। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না, যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্ধকাটা এরাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল, তাহার শালায় নগেন বলিল, আচ্ছা বিনোদদা আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হা না কিছুই বলতে পারি না। চাটুর্যে বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো, বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ, ম্যাকডোনাল্ড চার্চিল আর বালুইনকে দেখেছ, তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা আরো মানছে চাটুর্যে মশাই, আত্মবাক্য মানতে হয়, আরে প্রত্যক্ষ করা কি যার তার কম্য, শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন দিব্যং দদমিতে চক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্যে মশাই?
জ্যাঠামি করিসনি, এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই নয়, তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়। তবে চিনতে পারা দুষ্কর, এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির।
কে তিনি?
জানো না?
আরে আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা, এককালে তিনি কিছু মানতেন না,
কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল।
সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্যে মশাই।
চাটুর্যে মহাশয় হুঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন,
30-40 বছর আগেকার কথা, মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে কিন্তু প্রচণ্ড নাস্তিক, ভগবান আত্মা পরলোক কিছুই মানতেন না, এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি, খাদ্যাখাদ্যের বিচার ছিল না, বলতেন শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করে রেখেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট, পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু, তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন, কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন,
ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদের লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকারা হয়নি। দু একটা পাশ করতে পারলে যেমন তেমন একটা চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালো বাসে কি বাসে না, যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাত ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যাই নিয়ে হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যেস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন, ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই বললেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে তো ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর, মাইনে তো পায় মোটে পৌনে 200, তাতে ইহলোকের কটা সখী বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মারা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন,
কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি?
সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পারিজাতের ছোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙ্গুর বেদানা আম রসগোল্লা কাটলেট সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উর্নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে, দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না, যত খুশি নাচ দেখো গান শোনো। আর কলোয়াতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন,
সমস্ত গাঁজা,
পরলোক আত্মা ভূত ভগবান কিছুই নেই, ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল, প্রফেসররা কেউ একপক্ষে কেউ অপরপক্ষে নাড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল চতুসান্ডেল রফা করে বললেন,
ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না।
মহেশ মিত্তির বললেন,
কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি।
হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন,
লেগে যাও।
তারপর মহেশবাবু ফুল স্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে গেলেন। ঈশ্বর আত্মা আর ভূত এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক, তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতের সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন, ঈশ্বর ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু রুট ওভার 0। বাচস্পতি বললেন,
বদ্ধ উন্মত।
মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হল দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস, সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন,
অঙ্কটঙ্ক আমার আসে না, বাচস্পতি মশায় যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি।
বাচস্পতি বললেন,
আমার বয়ে গেছে।
মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বাবু বললেন,
এই কথা,
আচ্ছা আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পষ্টকষ্টি ভূত দেখিয়ে দেব, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। আর যদি দেখাতে না পারো আমার নাক কান কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটব।
প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, ঘাটাঘাটির দরকার কি, সত্যের নির্ণয় হলে তো হল।
শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন।
জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্র তার বন্ধু হরিনাথ কুণ্ডুকে নিয়ে যাচ্ছেন ভূত দেখার জন্য। তার বন্ধু হরিনাথ কুণ্ডু চ্যালেঞ্জ জানিয়েছেন তাকে ভূত দেখিয়ে দেবেন। আমরা জানি না কি হতে যাচ্ছে শিব চতুর্দশীর সেই রাতে, তো সেটা জানার আগে আপনাদেরকে একটা খবর জানিয়ে দিই। গ্রামীণ ফোন নিয়ে এলো 4G, এখন গ্রামীণ ফোন গ্রাহকেরা এই সুপার স্পিড 4G এক্সপিরিয়েন্স করতে জেনে নিন তিনটি সহজ স্টেপ। আপনার বর্তমান 3G সিমটি আপগ্রেড করে নিন 4G সিমে, নিশ্চিত হয়ে নিন আপনার হ্যান্ডসেটটি 4G এনাবল কিনা, আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE সেট করে নিন। ব্যাস এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইফ। চলো চিপি স্পিড, বিস্তারিত জানতে gramminephone.com। খুব স্পিডেই বলে দিলাম খবরটা, কারণ খুব স্পিডে আমরা চলে যেতে চাই গল্পের দ্বিতীয় অংশে। শুনুন পরশুরামের মহেশের মহাযাত্রার দ্বিতীয় অংশ। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন, তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি দিলদরিয়া, কেউ তাঁদের না মানলেও বড় একটা কেয়ার করেন না, কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাঁদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র, না মানলে ঘাড়ে ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা আদায় করেন, এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, ও মহেশ দেখছো কি, তুমি বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন, হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি শুলে বললে,
মহেশ বাবু আপনি নাকি ভূত মানেন না?
এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, হ্যাঁ হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক, হঠাৎ তার কেমন একটা খেয়াল হল, ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন,
কোন ক্লাস?
ভূত থতমত খেয়ে জবাব দিল,
সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত?
ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞেস করলে,
বলি স্যার।
হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই, পেছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল, পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচাদর মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথ পালটা কিল মেরে বললেন, আহম্মক। নিজের নিজের পিঠে হাত বোলাতে বোলাতে দুই বন্ধু বাড়িমুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললেন, হাজিরা জানিতে হয়নি সময়।
পরদিন কলেজে হুলুস ঠুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড, দুজন নামজাদ অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই?
হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন, আজ্ঞে, আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকে তাতে দোষটা কি? হাজার হোক, আমার বন্ধু তো।
মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু?
প্রিন্সিপাল বললেন, মহেশ তুই চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভূতের তর্ক তুলতে পারবে না।
মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত, সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত, তবে তোমাকেও সাসপেন্ড করলুম।
অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না।
মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচণ্ড রাগ, হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জোরজুরির দ্বারা, সে আবার ফিলোসফি পড়ায়, এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, আবার কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তাঁরও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজ গজ করতে লাগল। তিনি আর বেগ সামলাতে পারলেন না, কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজাব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তোর মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় মেকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতো ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল, কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে, এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতে হবে, এ হল প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হল, কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন, কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন, তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষ চার লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু চা হবে কি দিয়ে, দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে। পিঠে মারি চর মুখে গুঁজি খড়, জেলে দে সেলাই আগুন লাগায়। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থ খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে, বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হল, তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হল না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হল,
প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকে তবে খাঁচায় পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটা এমন হল যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাং চাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তাঁর রাগ হতে লাগল। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো, যা মানেন না তার চর্চা কেন করেন। কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, পড়লেই রাগ হয় আর সেই রাগেতেই তাঁর সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগল, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হল না। সহকর্মীরা প্রায়ই এসে তাঁর খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তাঁর মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উচ্চক করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নাই, মৃত্যুর ভয়ও নাই। বললেন, হরিনাথ, তোমায় আমি ক্ষমা করলুম, কিন্তু ভেব না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকে ওসি নিযুক্ত করেছি, আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি, তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে, যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না, ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, 150-এর গন্ধক আর 500-এর সোর আনানো আছে, তাও দিতে পারো, চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে। আচ্ছা চললুম তাহলে, মহেশ মিত্তিরের শেষ কথা। মারা গেলেন মহেশ মিত্তির। আমরা শুনছিলাম মহেশের মহাযাত্রা গল্পের তৃতীয় অংশ, মহেশের মহেশ মিত্তিরকে ভূত দেখানোর জন্য ফিলোসফির টিচার হরিনাথ কুণ্ডু যে চচ্চড়ির আশ্রয় নিয়েছিলেন, মহেশ খুবই ব্যথিত হয়েছিলেন এবং সেখান থেকে ভূত নিয়ে পড়াশোনা শুরু করেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে যান এবং শেষমেশ তিনি মারা যান। গল্প এখানেই শেষ নয়, এর পরেও আরো হচ্ছে। আমরা এই মুহূর্তে শুনব গল্পের তৃতীয় অংশ এবং শেষ অংশ। এরপর আপনার মন্তব্য শুনব ফেসবুকে, আপনার কথা জানিয়ে দিন, কেমন লাগছে গল্প, কেমন লাগছে ভূত এফএম হরর ক্লাব। facebook.com/radiofruti এই ঠিকানায় ভূত এফএম হরর ক্লাবের পোস্টে জানিয়ে দিন আপনার কথা, ক্লাবের কথা এবং আরো অনেক কিছু। শুনে যাবেন রেডিও ফুর্তি, রেডিও এফএম ফুর্তি।
খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না, ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, 150-এর গন্ধক আর 500-এর সোর আনানো আছে, তাও দিতে পারো, চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে। রাত প্রায় 11:30।
মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসত না, বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছে। হরিনাথ মহাবিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন, ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরই ভরসা।
ওই বেলাল্লা হতভাগার লাশ আমরা বইব, ইয়ার কি পেয়েছেন নাকি?
এই কথা বলেই তাঁরা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয় গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে তিনজন লোক জোগাড় হল, 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার ওপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই, কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলত ঘর্ম হয়ে উঠল। খাত নামিয়ে খানিক চিরিয়ে আবার যাত্রা, কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকরাশি বললেন, ঢের ঢের বইছে মশাই, কিন্তু এমন জগত্তল মরা কখনো কাঁধে করিনি, দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি, 15 টাকা হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দুপা গিয়ে আবার খাট নামাতে হল। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগল, ওঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আপ ছায়া তাঁদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বলল,
আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদতে।
হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী, এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঁদ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না তা বলে রাখছি। আগন্তুক বললে,
বকরা চাই না।
এবার হরিনাথকে কাঁদ দিতে হল না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়াল। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হল, কিন্তু কিছুক্ষণ পর আর পা চলে না, ফের নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন,
20 টাকার কাজ নয় বাবু, এ হল মোশের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই।
এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে, এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি রেহাই পেলেন, খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি, মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগল। কে বলে শহুরে লোক স্বার্থপর, আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো চলো। আবার যাত্রা আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হল। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাত্রে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন,
ওরাও খাট, চলো জলদি।
4 জন অজানা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হনহন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হল, আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শুনে ছুট ছুট,
আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে, লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকরাশি, থামাও না ওদের।
কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীব্র বেগে ছুটছে, হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়ালিস স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের বোর সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠছে। এ পথের শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ফুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, থামো থামো। ও কি, খাটের উপর উঠে বসছে কে? মহেশ? মহেশই তো। কি ভয়ানক, দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর, খাড়া হয়ে দাঁড়িয়েছে, পেছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো,
হরিনাথ, ও হরিনাথ, ওহে হরিনাথ। কি কি, এই যে আমি, ও হরিনাথ, আছে আছে, সব আছে, সব সত্যি।
মহেশের খাট অগোচর হয়ে গেল। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলসলি স্ট্রিটের পুলিশ নাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি?
শুধু গয়ায়, পিণ্ডি দাদন খায়া পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি, পিণ্ডি ছিটকে ফিরে এলো।
তার মানে?
মানে মহেশ নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না।
আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা?
সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে,
কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সিনেটে প্রস্তাব উঠেছে যে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ হোক, কিন্তু কোন ছাদের ওপর এমন এমন ধূপধাপ শব্দ শুরু হল যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।
Yes, Put FM Horror Club is here with more fun and fear. এই মুহূর্তে আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে সৃষ্টি। ঘড়িতে সময় রাত 1:05। কেমন আছেন আপনারা? সৃষ্টি, আজকে তো আমার এখন পর্যন্ত যদি বলো সবগুলো ঘটনাই তো ভালো ছিল, কিন্তু তোমার সেই অসমাপ্ত গল্প এত চমৎকার যাচ্ছে, আমার মনে হয় যেটা দিনে দিনে ভালো হচ্ছে, এবং এই জন্য সমস্ত ক্রেডিট তো তাদের যারা লিখছেন।
একদমই তাই, আসলে যে এরকম একটা সেগমেন্ট যেখানে আমি অপেক্ষা করি সবচেয়ে সুন্দর লেখাটার জন্য, এবং বলছিলাম যে লাস্ট উইকে যে গল্পগুলো এসেছে এর ভিতর থেকে একটা সিলেক্ট করতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ মেইলে কিন্তু ভালো মেইলগুলো হয়তো আমরা পরের উইকে পড়তে পারি, কিন্তু ইনকমপ্লিট স্টোরিতে একটা স্টোরি শুধু পড়তে হয়, যে অনেকগুলো ভালো স্টোরি আমাদের হারিয়ে গেছে। তো আশা করি সামনের দিনগুলোতে আরো যারা লিখছেন তারাও চমৎকার লিখবেন।
একদম। তো আমরা কিছু SMS বা SMS তো মেসেজ পড়ে ফেলি আমরা কিছু।
হ্যাঁ, আর সাথে আছেন মোহাম্মদ মিজান, আপনি ঠিক আসলেন আর লিখে ফেললো। ক্যারিয়ান রাসেল ভাইয়া সাথে আছে সবসময়। আর হানিফ আছেন আমাদের সাথে, লিখেছেন, সৃষ্টি ভাই, ঘরে মৃদু লাল বাল্ব চলছে, ঘটনাগুলো সব লাল লাল লাগছে। আমাদের সাথে আরো আছেন সজীব আহমেদ, খুব ভালো লাগছে অনেকদিন পর শুনছি গল্পগুলো, ভালো লাগছে। নিয়াজ ইসলাম জয়, হেদায়তুল ইসলাম, রায়হান হোসেন, সজীব আহমেদ, রূপকথার অনন্যা, নাবিল সম্রাট, জানতে চেয়েছিলেন রাসেল ভাই আসবেন কখন, চলে এসছে অলরেডি।
ওকে, আরো কিছু?
আর অনেক অনেক কমেন্ট রাসেল ভাই, তবে তার আগে আমার মনে হচ্ছে যে ভূত এফএম এর যে আজকের যে ভূত এফএম সেটাতে কি থাকছে এটা জানার আগ্রহটা আমার অনেক বেশি, আমি আগে এটা জেনে নিতে চাচ্ছি।
এটা ছোট্ট করে শেষ করে ফেলি, সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমরা ভূত এফএম এর স্পেশাল এপিসোড করেছিলাম, উইচ ইজ একটা ইমেইল এবং আমাদের অডিও ক্লিপ দিয়ে একটা বানানো একটা এপিসোড, এবং সেই এপিসোডটা আমি আজকে এখানে আপনারা জানাতে পারেন কেমন লেগেছে। এবং আগামীকাল সেরকম কোনো কিছু থাকবে না, আগামীকাল যথারীতি আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছেন তাদের মধ্যে একজনের নাম বলতে পারি, আফনান ভাই যাদেরকে আপনারা চেনেন তিনি আসবেন, এছাড়াও আমাদের নতুন অতিথি কিছু আসবেন। তো সবকিছু মিলিয়ে এই, আর আমার কাছে চমৎকার কিছু ইমেইল রয়েছে এখনো পর্যন্ত, যদিও গত সপ্তাহে বেশ কিছু ইমেইল আপনারা শুনেছেন এবং অডিও ক্লিপ শুনেছেন, তারপরেও বেশ কিছু ইমেইলস এবং অডিও ক্লিপ এখনো রয়েছে, সেগুলো আমরা আপনাদের শোনাবো এবং প্লে করব। আশা করছি যে আগামী দিন যে ভূত এফএম সেটা অনেক বেশি ভালো হবে, এবং ভূত এফএমের মেইন আকর্ষণ যদি বলতে চাই তাহলে বলবো যে ইমেইল এবং আগামীকালের অতিথি, এবং আমার মনে হয় যে আপনারা প্রতিটা মুহূর্ত অনেক 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 বেশি এনজয় করবেন। সো আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবে, এবং শুক্রবার রাত 11:59 অবশ্যই অবশ্যই ভূত এফএম শুনতে ভুলবেন না।
আর আপনার এই প্রোগ্রামের কথা শুনতে শুনতে কিন্তু ফিডব্যাক জানানোর কথা শুনতে শুনতে সাফায়েতুল ইসলাম নিলয় জানিয়েছেন যে ভাইয়া আবার স্পেশাল প্রোগ্রাম করেন।
এটা আমরা অনেক সময় এরকম পাই এবং অনেক সময় আপনারা এটা লিখে পাঠান, তো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করছি যে আবারও আপনারা যদি এরকম অনেক অনেক মানে এই বছরে বা কোন একটা সময়ে, এই বছর ইনশাল্লাহ একবার করার ইচ্ছা আছে যদি আপনারা সবাই চান, দেখা যাক কি হয়।
আমাদের সাথে আরো দেখছি নুরুদ্দিন সর্দার আছেন আমাদের সাথে।
সৃষ্টি, একটা কথা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে এই যে এত বড় বড় লেখকের আমরা আজকে ঘটনা শুনলাম, এবং তার মধ্যে তুমি বলেছো তোমার প্রিয় লেখকের ঘটনাও রয়েছে। তো এখন
আর্থার কোনান ডয়েলের,
রাইট? তো এখন তোমার প্রিয় লেখক এবং তোমার প্রিয় যে সমস্ত শ্রোতা যারা আছেন যারা শুনছেন, যখন তুমি গল্পগুলো পড়ছিলে, যখন গল্পগুলো তুমি বলছিলে, তখন সবগুলো গল্পকে যদি আমরা পাশাপাশি শুনি তাহলে কোন গল্প থেকে কোন গল্প মানের দিক দিয়ে আমার কিন্তু কম মনে হয়নি। তুমি যখন এমনি বড় কোন লেখকের গল্প প্রথমে পড়লে তুমি হচ্ছে অসমাপ্ত গল্প, তারপর একটা বড় লেখকের গল্পে গেলে, তারপরে আবার হয়তো একটা ইমেল, মানে ইমেল তখন মানে ইমেল তো না, তারপরে তুমি একটা ঘটনা হয়তো আবার বললে, কিন্তু কোন সময় মনে হলো না যে গল্পের মান পড়ে গেল। তার মানে কি? তার মানে যারা আমাদের শোনেন তারা যথেষ্ট বোদ্ধা এবং তারা যথেষ্ট ভালো লেখেন।
আসলেই তাই, আসলেই তাই, এবং রাসেল ভাইয়ের এই কথাটা আশা করি যারা লিখছেন তাদের কাছে অনেক বড় একটা পাওয়া, ইভেন যারা শুনছেন তাদের ভালোবাসাটা তো অবশ্যই, তো সেটা এপ্রিসিয়েট করা এটা অনেক বড় একটা ব্যাপার।
এবং সবচেয়ে বড় কথা যে যারা এত ভালো লিখতে পারেন তারা আরো বেশি বেশি করে লিখবেন, সেটা তো আমরা প্রত্যাশা করতেই পারি।
একদমই তাই।
ওকে, সো এখন কি করবো, এখন আমরা কি সৃষ্টি কি করা যেতে পারে?
এখন আমার মনে হয় একটা গানে যেতে পারি আমরা, একটা ছোট একটা বিরতির পর একটা গানে চলে যেতে পারি,
আমরা ছোট একটা বিরতির পর একটা গানে চলে যেতে পারি, তার মানে আমরা সরাসরি গানে চলে যাই না?
হ্যাঁ হ্যাঁ,
আই ওয়ার নেইম নামে একটা চমৎকার গান দেখতে পাচ্ছি সৃষ্টি, তোমার
খুবই পছন্দের জিম ক্রসের গান,
তোমার চয়েস খুব ভালো। যাই হোক, চলো চলো এই গানটা শুনে আসি আমরা, এবং পুরো সময় আশা করছি আমার সঙ্গে সৃষ্টির সঙ্গে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, কথা হবে আবারও ভূত এফএমে, তার আগে কফি হাউসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, টাটা।
রেডিও ফুর্তি এইট এফএম এ আপনি মুহূর্তে আছেন, চলছে ভূত এফএম হরর ক্লাব। সবার জন্য দারুণ একটা নিউজ, গ্রামের ফোন নিয়ে এলো 4G, সুপার ফাস্ট 4G এক্সপিরিয়েন্স করতে প্রথমে আপনার 3G সিমটি আপগ্রেড করতে হবে। 4G সিমে আপগ্রেড করলেই আপনি পাচ্ছেন 1.5 GB ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদ 7 দিন। আপনার বর্তমান সিমটি 4G কিনা তা জানতে ডায়াল করুন *121*3232#, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামের ফোন 4G, লাইফ চলুক জিবি স্পিডে। বিস্তারিত জানতে gramin4.com। আর আমাদের আজকের আয়োজনের বিষয়,
কয়েকটা সেগমেন্ট এখনো বাকি আছে আমাদের সাথে আছে, কিন্তু এখনো আমাদের আজকের হরর ক্লাবের গেস্ট দুজন রূপ এবং রেজা, দুটি হরর ক্লাব থেকে তারা এসেছেন। এর আগে আপনারা তাদেরকে দেখেছেন আমাদের ফেসবুক লাইভে তারা ছিলেন, আজকে আমরা লাইভ করিনি, তো এর আগে ফেসবুক লাইভে আপনারা তাদেরকে দেখেছেন, দুটি ক্লাবের হয়ে তারা এসেছিলেন। আজকে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তাদের জানা বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছেন, তারা তাদের জীবন থেকে এবং তাদেরকে কালেক্ট করা কিছু গল্প নিয়ে এসছেন, সেগুলো আমরা শুনছি, আরো কিছু শুনব। তার আগে আমাদের অন্যতম মজার সেগমেন্ট, যেটা অদ্ভুত সেগমেন্ট, যেটা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, আমাদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লে লিস্টে আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক রয়েছে। আমরা শুনবো আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরিটা, এবং তার আগে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরি শুনে আবার ফিরে আসবো। এখনো অনেক অনেক সেগমেন্ট বাকি আছে, কাজে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 ডু ফুর্তি।
সালাম আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো আছেন কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম হলো কবির, আর এই আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি এই ঘটনাটি আমার একটি বন্ধুর সাথে হয়ে গেছে। কিছু বিশেষ কারণে আমি আমার বন্ধুর নামটি আপনার সাথে শেয়ার করছি না। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার এই ঘটনাটি আমার একটি বন্ধুর সাথে হয়েছিল, যে সে খুলনার নোয়াপাড়া ভাঙ্গা গেটে থাকতো। সে সুপারভাইজারের সাথে সবসময় থাকতো এবং তার সাহায্য করত। আর রাত হলে সে ঠিক মাদ্রাসার পাশে একটি একটি ছিল, টিনশেড ঘর ছিল, ওখানে যে থাকতো। আমি টিনশেড ঘরটি একটু আপনাকে বর্ণনা দিয়ে দিই। টিনশেড ঘরটি ছিল স্কোয়ার শেপের, ওর পাশে মানে পুরো জায়গাটা ঘিরে আপনার অনেক পুরাতন আর মোটা মোটা গাছ ছিল, যেমন বট গাছ, তেঁতুল গাছ, শিশু গাছ, তারপর কামিনী ফুল গাছ, অনেক গাছ ছিল। এর জন্য আমি ঘটনাটি শুরু করছি। ঘটনাটি যেটা ছিল, আপনার যা হয়েছিল, প্রথম প্রথম ওরা বুঝতে পারত না যে কি হচ্ছে। ওরা বুঝতো কোনো বিড়াল বা কোনো রাস্তায় হাঁটাচলা করা প্রাণী বুঝি টিনশেড ঘরের উপর দিয়ে হাঁটাচলা করত, কিন্তু পরে দেখলো যে এরকম আওয়াজ অনেক বেড়ে গেছে। তো তারপর তারা এলাকাবাসীদের সাথে কথা বলা শুরু করলো যে এরকম এরকম আমাদের টিনশেডের উপর থেকে আওয়াজ আসতেছে। তখন এলাকাবাসীরা বলতো যে এই গাছগুলোর উপরে জিনরা থাকে। তো তারা প্রথমে পাত্তা দিল না, আর এলাকাবাসীরা এটাও তাদের বললো যে আপনারা রাত 12টার পর থেকে ফজর আজার পর্যন্ত ভুলেও যা হয়ে যাক ঘরের বাইরে আপনারা বের হবেন না। তো এরকম আপনার হয়ে গেছিল। তারপর এরকম অনেক আওয়াজ আসতো, যেমন এমন লাগে যে কেউ টিনশেডের উপরে দৌড়াবে, টিনশেড ফাটিয়ে দিবে পুরা। তারপর এমন আওয়াজ আসতো যে মোটা মোটা গাছের ডালপালাও আপনার প্রায় ভেঙে পড়ে যেত, যেটি সহজে ভাঙার কথা না। পরে একদিন তারই একটি বন্ধু ভুলবশত অথবা ইচ্ছাকৃত ঘর থেকে বেরোলো যে কে এত আওয়াজ করে আমি দেখতে চাই বলে। বেরোয়ার পর তার বন্ধুরা তাকে আটকানো অনেক চেষ্টা করলো, কিন্তু সে থামলো না। বেরোয় যা দেখলো সে মনে তা দেখার কল্পনা করে নাই, যে বিটগুডে কালো আকৃতির মানুষ লোক, অনেক লম্বা লম্বা, প্রায় 9-10 ফিট লম্বা, আপনার গাছের উপরে দৌড়াদৌড়ি করছে, মারামারি করছে। তো সাডেনলি রাসেল ভাই আপনার দুই পাশে দুজন এসে পড়লো, এসে তাকে গাছের উপরে উঠিয়ে নিয়ে যে ওখান থেকে যেমন শট করে ফেলে দিল, আর ফেলে দেওয়ার সাথে সাথে তার হাত এবং পা সব ভেঙে গেল। সাথে সাথে যে কি বলবো, তার কি বেদন চিৎকার, তার সাথীরা তো ঘুমাতেই পারে নাই, কিন্তু কেউ সাহস করতে পারছিল না যে 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 তাকে ভিতর বাইরে থেকে হাসপাতাল নিয়ে যাবে, তাদের মনে এত ভয় ছিল। তারপর তারা আল্লাহ আল্লাহ করছিল, সৃষ্টিকর্তার নাম নিতে নিতে ফজর আজানটা দিল। হজার হাজারটা দেওয়ার পর তারা বেরোয় দেখলো কি তাদের সাথী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলল যে তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, তার হাত এবং পা সব ভেঙে গিয়েছে। এরকম সে তারপর কাজে যেতে পারলো না, তার কিন্তু আমার বন্ধুরা কাজে গেল, এরকমই উঠলো। তারপর সে অনেক দিন প্রায় 1-2 সপ্তাহের মতো বিছানা থেকে উঠতে পারে নাই, নড়তেও পারত না, ইভেন কি সে যে টয়লেটে যাবে বা সে যে নিজে খাবে এটাও পারত না, এতটা অক্ষম ছিল। তারপর আস্তে আস্তে দেখা গেল কি তার খুবই কষ্ট শুরু হলো, তার অনেক আসতো, জ্বর আসতো, খুব অনেক জ্বর আসতো, তারপর সে আবল তাবল কথা টথা বলতো, এরকম অনেকদিন চলতে চলতে তারপর সে মারা গেল, মারা গেছিল। তো এরকম অনেকদিন চলছিল, এরকম মারা যাওয়ার পর তারপর তাদের সাথে যেমন আরো খারাপ জিনিস হওয়া শুরু করলো। তারা দেখলো যে তারা রুমের এক কোণাতে যদি ঘুমিয়ে থাকে তো এমন লাগলো, সকালে উঠে দেখলো কি আরেক কোণা তাদের আবিষ্কার করলো, এবং যে সাথীরা তাদের মারা গেছিল দেখলো কি জালানার প্রায় 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 ওই সাথীরা দেখা যেত, আসতো, এসে কান্নাকাটি করতো, ই করতো, এরকম, তাও পুরো কালো কুচকুচা কাপড়ে, মানে যে ভাই কি যে বলবে তার কোনো ইও পেল না। পরে ও সাথীটা এসে যা বলতো যে আমি তোদের থেকে এত সাহায্য চেলাম কিন্তু তুই সাহায্য করলি না, এটা তোদের অনেক বড় ক্ষতি হবে, আমি বলে গেলাম তোরা ভালোভাবে থাকতে পারবি না। পরে এটা শোনার পর ও ঠিক পরের দিনই তারা কাজে না গিয়ে এলাকার একটি বড় সড় ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব যা বললো যে সে অনেক কষ্ট পেয়েছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে, এর জন্য সে থাকতে পারছে না। সো তাদের যে আমার বন্ধুকে যে ইমাম সাহেব যে রাইটার দিল যে তোমরা যত তাড়াতাড়ি পারো কাজ যতটুকু করেছো কাজ করো, কিন্তু তোমরা এখানে আর থেকো না, এখানে থাকলে তোমাদের অনেক বড় ক্ষতি হবে। তারপর তাদের তাবিজ দিয়ে আর একটু পড়া পানি দিয়ে বললো বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এবং আল্লাহর নাম স্মরণে রাখবা, তাহলে ভালো থাকবো। তারপর থেকে রাসেল ভাই আর কিছু হয় না, আমার বন্ধু এখন আমার সাথেই থাকে, এখন সে এখন ভালো আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো লাগলে, ভালো লাগলে সবাইকে পড়ে শোনায়।
অদ্ভুত 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 ধরনের গল্প শুনলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকে। ভূত এফএম এ পাঠানো যে সকল অডিও ক্লিপ পাঠানো হয় আপনারা এই পাঠান, সেগুলো সেখানে নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা কালেক্টেড ঘটনা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা হয়। তবে তার ভিতরেও কিছু কিছু গল্প, কিছু কিছু ঘটনা থাকে, কিছু কিছু অডিও ক্লিপ থাকে যেগুলো শুনলেই বোঝা যায় যে আসলে মনে হয় ব্যাপক একটা গড় মিল রয়েছে। তো একটু আগে যে স্টোরিটা শুনলাম সেটা এরকমই গড় মিল নিয়ে আসা একটা অডিও ক্লিপ। যা আনসেন্সর্ড সেগমেন্টটা একটু আলাদা, পুরো অনুষ্ঠানের থেকে একটু আলাদা, যেহেতু আমরা সবসময় বলবো উইথ মোর ফান অ্যান্ড ফিয়ার, এই ফানটাকে একদমই এড়িয়ে যেতে পারিনি আমরা। আপনি আছেন রেডিও ফুর্তি 88.5, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আপনারা আমার সাথে আছেন হরর ক্লাবের দুজন মেম্বার, দুটি হরর ক্লাবের দুজন মেম্বার আছেন আজকে আমাদের সাথে, রেজা এবং রূপ। হ্যালো রেজা, হ্যালো রূপ, কি অবস্থা?
হ্যালো সৃষ্টি ভাই। সৃষ্টি ভাই,
হ্যাঁ, তো কেমন লাগছে আজকের ভূত এফএম হরর ক্লাব?
বেশ ভালোই, বেশ ভালো, আর খুব ভয়,
খুব ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, তো এই জন্য মাঝে মাঝে আমরা একটু একটু ব্রেক নিচ্ছি, আপনারাও মাঝে মাঝেই তো দেখছি যে স্টুডিওর বাইরে যাচ্ছেন, ভয় পেয়ে কি বাইরে চলে যাচ্ছেন নাকি?
হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই আর কি ব্যাপার।
ঠিক আছে, আমি যতই বিশ্বাস করতে বলুন আমি আসলে বিশ্বাস করবো না একটা। আচ্ছা, তো আজকে আসলেই আমার বেশ পছন্দের দুটো গল্প ছিল, আর্থার কোনান ডয়েলের সজীব করটি, ইংরেজি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মনে পড়লে আপনাকে জানিয়ে দেবো, মেন মানে মূল গল্পটির নামটি, আর একটা গল্প যেটা পরশুরামের মহেশের মহাযাত্রা, অনেক আগে এই গল্পটা পড়েছিলাম। হয়তো ভাবছিলাম যে এরকম একটা গল্প যেখানে আসলে ভয়ের জায়গা না খুব বেশি একটা নেই, অনেক মজা আছে, পরশুরাম স্বভাবসিদ্ধ তার যে মজার করে তিনি লিখে থাকেন সে একটা ছায়া ছিল শুরু থেকেই, আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। তো মাঝখানে ভাবছিলাম যে আসলে এরকম একটা স্টোরি দিলে সবাই কিভাবে নেবে, তো মনে হচ্ছে ভালোভাবেই নিয়েছে, আপনাদের কেমন লেগেছে?
জি খুবই ভালো লেগেছে, আমার মনে হয় বাকিরাও ভালোভাবেই নিবে, দর্শকরাও।
তো রেজা, আপনার কাছ থেকে লেম জোকস এখন আমাদের শোনা বাকি আছে, আমাদের স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে সময় 1:26, আর এই 1:26 আমি দেখতে পাচ্ছি facebook.com/radiofurti এই ঠিকানায় হানিফ আছেন আমাদের সাথে, যাদের জ্যোৎস্নার সাথে গল্পগুলো জীবন্ত হয়ে উঠছে। তিনি একটা সত্যি কথা বলেছেন, মানে তিনি বলছেন একটা সত্যি কথা বলবো, তো চাঁদের জ্যোৎস্নার সাথে গল্পগুলো জীবন্ত হয়ে উঠছে, ভালো লাগছে
আমার স্টুডিওর ভেতর থেকে শুনতে। শাকিল শিকদার আছেন, লিখেছেন ভাই আজকের এপিসোডটা ভালো লাগছে। সাজ্জাদ খান সাইফ লিখেছেন দাদা আমি নিউ, আমাকে ওয়েলকাম করো। ওয়েলকাম সাইফ, ওয়েলকাম টু দ্য হরর ক্লাব, ওয়েলকাম টু দ্য মেশিন। ওকে, মেঘলা আকাশ আছেন, আমি আছি, দেওয়ান শরণ আছেন আমাদের সাথে, ভাই আজ খুব ঘুম পাচ্ছে, জানি না সম্পূর্ণ শুনতে পারবো কিনা, তবে চেষ্টা করব। সরল স্বীকারোক্তি একদম, আপনার কেমন যেন আমার মতোই স্বভাব, যখন ঘুম পায় না তখন আসলে অন্য কোনো কিছু ভালো লাগে না। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদুল্লাহ আব্দুল হামিদ, স্টার স্টার স্টার, এই তিনটা স্টার এই তার কমেন্ট। কাজী সেলিম আছেন, লিখেছেন আই এম কিউরিয়াস। ওকে, মানিক ওবাসির রবিন লিখেছেন জামালপুর থেকে শুনছেন, আমাদের কিছু পরামর্শ দিয়েছেন তিনি হরর স্টোরি নিয়ে, অবশ্যই আপনার পরামর্শ আমাদের মাথায় থাকবে। আমাদের সাথে আরো আছেন ডেভিল ক্যাট পার্চের, আসল ভাই আপনাকে শুনছি আমি বিলিভ করতে পারছি না, রিয়েলি ফেটার ফুর্তি শুনছেন, রাসেল ভাইকে শুনছেন, এটা বিলিভ করতে পারছেন না। ওকে, তো আপনার জন্য আরো চমক আছে তাহলে, আছে সকালবেলা রাসেল ভাই থাকছেন এবং থাকছেন রাত্রেবেলা ভূত এফএম নিয়ে, আজকে তখন আপনার অবিশ্বাসটা আরো আরো কি বলা যায় বড় সড়ো হয়ে যেতে পারে। যাই হোক, আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন ফেসবুকে গিয়ে, facebook.com/radiofuti ঠিকানায়। আপনি আমাদেরকে মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার হরর ক্লাবের কথা, facebook.com/groups/horrorclub.futi, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ, ভূত এফএম হরর ক্লাবের ফ্যান গ্রুপ না, আসলে ভূত এফএম হরর ক্লাবের গ্রুপ এটা, অর্থাৎ ভূত এফএম হরর ক্লাবের যারা মেম্বার তারাই এখানকার মানে সদস্য গ্রুপের মেম্বার আর কি। তো এখানে আমরা রেগুলার আপডেটস দিই এবং আমাদের যে সেগমেন্ট গুলো থাকে সেগুলো সম্পর্কে নিউজ আর কি আমরা এখানে দিয়ে দিই। তো আপনি আপনার হরর ক্লাব নিয়েই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারলে যেটা হবে যে আপনি রেগুলার আমাদের আপডেটস গুলো পাবেন। তো রেজা এবং গ্রুপ, আমরা আরেকটা স্টোরি শুনতে চাচ্ছি এই মুহূর্তে, শুনবেন নাকি?
হ্যাঁ, শোনা যেতে পারে।
আপনিও কি আমাদেরকে স্টোরি শোনাবেন কোন?
হ্যাঁ, আমার কাছে একটা আমার নিজে এক্সপিরিয়েন্স করা একটা স্টোরি আছে।
কোনটা আগে শুনবো, আমারটা না আপনারটা?
যেটা আপনার ইচ্ছা।
ওকে, ঠিক আছে, তাহলে আমি আগে পড়ে ফেলি। আমি যে গল্পটা এখন বলবো সেটা হচ্ছে মেইল অফ দ্য উইক হিসেবে এটা নির্বাচিত। এই স্টোরিটি আমাদেরকে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন একটু নামটা আরেকবার দেখে নিই, নাম হচ্ছে জাকারিয়া মোহাম্মদ। জাকারিয়া মোহাম্মদ তার লেখা স্টোরি এর আগেও পড়া হয়েছে, তিনি ধন্যবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম সৃষ্টি ভাই। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। কয়েকদিন আগে আমি একটা গল্প পাঠিয়েছিলাম ভূত এফএম হরর ক্লাবে, আপনি সেটা পড়ে শুনেছিলেন, আমি ভীষণ আনন্দিত হয়েছি সেই অনুপ্রেরণা থেকে, আজ আরেকটি গল্প লিখে পাঠালাম, আশা করি পড়ে শোনাবেন। অবশ্যই আপনি সুন্দর লিখেছেন, কাজে আজকে আবার আপনার গল্পটি আমরা পড়ছি। তো বেশ কয়েকজন ভালো ভালো লেখক আমরা পেয়েছি যাদের লেখা নিয়মিত পড়তে পারছি, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টোকে রাসেল ভাই এরকম আপনাদের কথাই বলছিলেন যে এত সুন্দর করে লেখেন, যে যখন আমরা কোন বিখ্যাত লেখকের গল্প পড়ি তারপর যখন আমাদের লিসনার লেখকদের লেখা গল্প পড়ি আসলে কখনো কানে ওইরকম ধাক্কা লাগে না, মনে হয় না যে হঠাৎ করে মানটা পড়ে গেল বা কোথাও একটা ধাক্কা খেলো। সো ক্রেডিট সম্পূর্ণ আপনাদের। যাই হোক, আমরা শুনছি, শুনি আমাদের আজকের গল্প যেটি আমাদের লিসনাররা পাঠিয়েছেন, সেখান থেকে নির্বাচিত একটি গল্প, আলোক সংবাদ। শহরে নিজের আত্মীয় স্বজন না থাকলে কি যে ঝামেলা পোহাতে হয় তা হারে হারে টের পাচ্ছে। চাকরিটা পেতে অত কষ্ট করতে হয়নি যতটা কষ্ট করতে হয়েছে বাসা খুঁজে পেতে। বাসা যে একেবারেই নেই তা কিন্তু না, যেগুলো পেয়েছি সেগুলো আবার পছন্দ ছিল না, তাছাড়া অফিসের কাছাকাছি বাসা খুঁজছিলাম। অবশেষে খুশির খবর এই যে বাসাটা পেয়েছি, সিলেটের জিন্দাবাজারের বাসা, আমার অফিসটাও জিন্দাবাজারে, এতে 5 মিনিটের পথ, বেশ ভালো হয়েছে। তাছাড়া বাসাটাও আমার দারুণ পছন্দ, একেবারে আমার জন্যই যেন তৈরি করা। দোতলা বাড়ি, প্রতিটা তলায় 2টি করে ইউনিট, প্রতিটা ইউনিটে 3টি করে রুম, বেডরুম একটা, ডাইনিং রুম একটা আর ড্রয়িং রুম একটা। গ্রামের মতো নির্মল বাতাস এখানে নেই, সবকিছু যেন ধোঁয়া ধোঁয়া। যান্ত্রিক শহরের কোলাহল আর ব্যস্ততা মানুষকেও যন্ত্র বানিয়ে ফেলেছে। শহরে থেকে আমি অভ্যস্ত নই, চাকরির কারণেই আসা, আর এই মুহূর্তে চাকরিটাও আমার ভীষণ দরকার। ফাহমিকে পরিবার থেকে খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য। ফাহমিকে আমি খুব ভালোবাসি, তবে এখন আর কোনো চিন্তা নেই, কারণ চাকরিটা আমি পেয়ে গেছি বেলা। সত্যি 15 ফেব্রুয়ারি রাত 12:33। ফাহমির সাথে ফোনে কথা বলার সময় কিভাবে এত দ্রুত সময় কেটে যায় তা আমার বোধগম্য নয়। যাক, রাত অনেক হয়েছে, এখন ঘুমানো উচিত। রাত 1:25। হঠাৎ একটা তীক্ষ্ণ আলোর রশ্মি চোখে পড়তে ঘুম ভেঙে গেল। যে দেখলাম পাশের বাড়ির একটা রুম থেকে আলো আসছে। আমার আবার জানলা খোলা রেখে ঘুমানোর অভ্যেস, এতে অবশ্য রিস্ক আছে, তবুও আমি জানলা খোলা রেখে ঘুমাই। কিন্তু এখানে আসার পর থেকে আর সেটা হচ্ছে না। প্রতিদিন রাতে একটা তীক্ষ্ণ আলোর রশ্মি ঘুম ভাঙিয়ে দেয়। আজ ভীষণ রাগ হচ্ছে, এত রাতে কে রুমের আলো জ্বেলে রাখে, কি বা করে আলো জ্বেলে। সিদ্ধান্ত নিলাম কাল গিয়ে একবার খবর নিয়ে আসবো, আর রিকোয়েস্ট করব আলোটা নিভানোর জন্য বা জানালা লাগিয়ে যেন কাজ করে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না। ভেবেছিলাম ইলেকট্রিক বাতি যে আমার ঘুমে ব্যাঘাত ঘটায় এ বিষয়ে কথা বলার জন্য বিকালে আসব, কিন্তু বাড়তি কাজ থাকার কারণে অফিস থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, তাই মাগরিবের নামাজটা পড়ে এলাম আর এতক্ষণে অন্ধকার হয়ে গেছে। নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম, কোথাও কোনো আলো নেই, সারা বাড়ি গা ছমছম করা নীরবত বিরাজ করছে, কোনো সারা শব্দ নেই, কেমন একটা ভৌতিক পরিবেশ জানা এখানে। কেউ নেই নাকি বাড়িতে? দরজা ভেজানো আমি দরজা খুলে ঘরে প্রবেশ করলাম। অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কেউ আছেন? কোনো সাড়া নেই। তিনবার ডাকার পর আর কারো সাড়া না পেয়ে আমি ফেরার জন্য যেই ঘুরলাম অমনি থতমত খেয়ে গেলাম। দরজায় অতি সুন্দর এক যুবতী হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোয় মেয়েটাকে অসম্ভব মায়াবী লাগছে। চোখের চাহনিতে কেমন যেন ধনীবার আকর্ষণ রয়েছে। মিষ্টি সুরে বলল, আপনি এসেছেন? যেন সে আমার অপেক্ষাতেই ছিল। আমি বিস্মিত হলাম, কিন্তু কোনো প্রশ্ন করলাম না। আমি মুগ্ধ হয়ে তার সৌন্দর্য উপভোগ করছি। এত মিষ্টি কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। তার রূপ যৌবনের জাদুতে খেয়ে হারিয়ে ফেললাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কি দেখছেন? অর্থ জানতে না চেয়ে বলল, আমার সাথে আসুন। কেমন পাগল করা হাসি! এই হাসিতে হাজারবার খুন হতে কোন পুরুষ দ্বিধা করবে না। আমি নিঃশব্দে তাকে অনুসরণ করলাম। সে আমাকে মাঝারি সাইজের একটা ঘরে নিয়ে এল, সোফায় বসতে দিল। মনে হচ্ছে এ ঘরের আলোই আমার ঘুম নষ্টের জন্য দায়ী। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই, কেবল দুটো সিঙ্গেল সোফা, একটা টেবিল আর একটা চেয়ার, সব কেমন পুরনো দিনের। তবে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করল তা হল মূর্তি। ঘরে বেশ কয়েকটা মূর্তি রয়েছে। হারিকেনের আলোয় মূর্তিগুলোকে কেমন জীবন্ত আর ভয়ঙ্কর দেখাচ্ছে। একজনকে কেমন চেনা চেনা লাগছে। ভালো করে দেখার চেষ্টা করলাম, না আমি ভুল নই, দুদিন আগে এই লোকটার ছবি আমি পত্রিকায় দেখেছি। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, একটা পা একদম থেঁতলে গেছে। আশ্চর্য, মূর্তিটারও একটা পা ভাঙা। বাকি মূর্তিগুলোকে চিনতে পারলাম না। সবকটা মূর্তিরই মুখ কেমন ফ্যাকাশে, ভয়ার্ত মুখ।
হঠাৎ একটা কোনায় আরো একটা মূর্তি দেখে চমকে উঠলাম। এ কি? এ যে আমার নিজেরই মূর্তি। কলম দিয়ে কেঁথে দেওয়া হয়েছে দুটি চোখ। আমার হৃৎপিণ্ডটা লাফ দিয়ে উঠল, ভয়ে আমার পা কাঁপছে।
এখানে ইলেকট্রিসিটি আসে রাত একটার পর।
হঠাৎ রহস্যময়ের কথায় চমকে উঠলাম।
খুব ভয় লাগছে?
মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করল আমাকে। আমি কোনো কথা বললাম না। ভয়ে আমার কলা শুকিয়ে এসছে, ক্রমশ ঘামছি।
রাতে বাতির আলোয় খুব সমস্যা হয় আপনার?
আবার প্রশ্ন। এবার আমার আশ্চর্য সীমানা পেরোল। ভীষণ অবাক হলাম, এই মেয়ে এত কিছু কিভাবে জানে? ভয় এবার আমার বিস্ময়কে পরাজিত করল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার মিষ্টি সুরে বলল,
ভয় নেই, চোখ না থাকলে আলোর রশ্মি আর সমস্যা করবে না।
আমার শির দাঁড়া দিয়ে শীতল একটা স্রোত নেমে গেল। আমি হতভম্বের মতো মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে মৃদু হাসছে, ভয়ঙ্কর মিষ্টি হাসি। আমি তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে হাসছে। এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা। হঠাৎ একটা হৃদয় বিদারক চিৎকার। অতঃপর আবার সব শান্ত, শান্ত। পরদিন নিউজের শিরোনাম, জিন্দাবাজারের সেই ফুতুরে বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার।
শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আর এই মুহূর্তে চলছে ভূত FM হরর ক্লাব। শুনলাম জাকারিয়া মোহাম্মদের গল্প। আর এই সময়টাতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আরো একটা নিউজ। আর এই নিউজটা হচ্ছে গ্রামীণ ফোন নিয়ে এলো 4G। এখন গ্রামীণ ফোন গ্রাহকেরা এই সুপার স্পিড 4G এক্সপিরিয়েন্স করতে চান, আর তিনটি সহজ স্টেপ। আপনার বর্তমান 3G সিমটি আপগ্রেড করে নিন 4G সিমে। নিশ্চিত হয়ে নিন আপনার হ্যান্ডসেটটি 4G এনাবলড কিনা। আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 4G বা LTE সেট করে নিন। ব্যাস, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G। লাইফ চলুক জিপি স্পিডে। বিস্তারিত জানতে গ্রামীণ ফোন.com। রূপ এবং রেজা, আমরা আমাদের আজকের একদম শেষ দিকে চলে এসেছি স্টুডিও ঘড়িতে। এই মুহূর্তে সময় রাত 1:40। তো মেইলে স্টোরিটা শোনার ঠিক আগে বলছিলাম যে আমাদের আরো স্টোরি আছে। রূপ আমাদেরকে একটা স্টোরি শোনাবেন, তাই না রূপ? তো রূপ, আপনি যে স্টোরিটা শোনাবেন সেটা কি নিয়ে যেন ছিল?
ওটা ছিল ব্ল্যাক ম্যাজিক নিয়ে।
ওকে, তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনার নিজের এক্সপিরিয়েন্স করেন, আপনার শোনা কোন কালেক্ট করেন?
না, আমার নিজের দেখা, চোখের সামনে এক্সপিরিয়েন্স করা জিনিসটা।
ওকে, আপনার বন্ধুর বাড়িতে হয়েছিল?
হ্যাঁ, আমার বন্ধুর বাড়িতে।
ওকে, ঠিক আছে। তো আমরা এই স্টোরিটা শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে।
অফকোর্স,
শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM। রেডিও ফুর্তি
অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক ম্যাজিক একদমই বিশ্বাস করতাম না আগে। তো অনেকে বলতো যে হচ্ছে মাথার চুল বা হচ্ছে গায়ের লোম বা হচ্ছে এসব জিনিসপত্র কোনো মানুষ যদি চায় কখনো বা হচ্ছে এইসব জিনিস খুব সামলায় রাখতে গুরুজনরা বলতো। আমি জিনিসটা অ্যাকচুয়ালি নিলে কি হয়েছে ব্ল্যাক ম্যাজিক আমি বিশ্বাস করি না। মানে এই এই জিনিস নিয়ে যে কাউকে কখনো ক্ষতি করা সম্ভব, মানে এইটাই আমি কখনো বিশ্বাস করতাম না। তো যতক্ষণ না আমি নিজের চোখে না দেখলাম জিনিসটা। তো এটা বেশ দুই তিন বছর আগের কাহিনী। আমার এক ফ্রেন্ড, তো সে বেশ নর্মাল একটা মানুষ, বাট হঠাৎ করে কি জানি মানে সে একটু পাগলের মতো হয়ে গেল। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গাড়ির সামনে লাফ দিচ্ছে, তার আপন মানুষদেরকেই মারতেছে সে, মানে হুটহাট মারতেছে। কেন এটা অনেক ডাক্তার দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, হুজুর পর্যন্ত দেখানো হইল, কোনো লাভ হলো না, কেউ কিছু করতে পারতেছে না। অনেক মন্ত্রতন্ত্র তাবিজ বাঁধানো হয়েছে, তাও কিছু করতে পারতেছে না। তো আমার এক পরিচিত রিলেটিভ তো খবর দিল যে আমার বাসার কাছেই একটা হুজুর আছে, হুজুরটা বেশ ভালো, এবং সে যে মসজিদে আছে সে মসজিদে নাকি অনেক জিন পালে, তার কথায় অনেক জিন ওঠা বসা করে, একটা খাঁচা আছে, খাঁচার মধ্যে জিন পালে। তো আমার ফ্রেন্ডের মা গেল হুজুরের কাছে, তো হুজুর বলল যে সেই মেয়েটা মানে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি যে এখানে থাকে সেই বাসায় মানে সেই রুমটাতে তার যাওয়া লাগবে। তো কথা মতো সেই রুমে গেল, আমিও ছিলাম, আমার ফ্রেন্ডের গার্জিয়ানও ছিল। তো রুমটা বন্ধ করে দিল, সব দরজা জানলা যখন বন্ধ করতে যাচ্ছিলাম তখন সে বলল একটা খোলা থাকুক। আমি আসলে কারণটা জানতেছিলাম না, পরে বুঝতে পারছি। তো দরজাটা একটা খোলা রেখে সাইডে দাঁড়ালাম। দাঁড়ানোর পর হুজুর একটা তামার বাটি চাইল, তামা কিসের জন্য আমার কোশ্চেন জাগলো, তামা কিসের জন্য, অন্য কিছুর বাটি হলো হতো। তখন যে বলল তামা আর ব্ল্যাক ম্যাজিক এটা অতপ্রতভাবে জড়িত। তো তামার বাটিটা কোনো না কোনো ভাবে জোগাড় হলো, জোগাড় হওয়ার পর সে মেয়েটার মানে আমার ফ্রেন্ডের হচ্ছে নাভির উপরে জাস্ট দেখলাম তামার বাটিটা উল্টো করে রেখে দিল। রেখে দেওয়ার পর সে মানে কোরআন শরীফ বের করে সুরা পড়া স্টার্ট করলো। তো কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম যে হচ্ছে একদম পরিবেশ গরম, একদম খুব গরম হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে অনেক মানে ঝড়ো বাতাস বইলার সবগুলা, আমার যে জানালা ছিল এখানে তিনটা জানালা ছিল, সবগুলা জানলা খুব জোরে জোরে খুলে গেল, এবং হচ্ছে মেয়েটার মানে মেয়েটা একদম পজিস টাইপে মানে ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো হচ্ছে তারপর যত জোরে জোরে হুজুর সুরা পড়তেছিল তত সে রেগে যাচ্ছিল, খুব মানে খাট হচ্ছে বাড়া মানে ভাঙার চেষ্টা করছে, খুব খুব জোরে জোরে দেয়ালে সে নিজের হাত দিয়ে বাড়ি দিচ্ছিল, কিন্তু মেয়েটার এতটা শক্তি নেই যে দেয়ালে বাড়ি দিয়ে মানে মেয়েটার এত জোরে জোরে বাড়ি দিচ্ছিল যে হচ্ছে মানে মেয়েটার
সুপার পাওয়ার
এরকম টাইপের মানে বিল্ডিং আপতেছিল, কিন্তু তার হাতের মানে তার জোর কমতেছিল না, কোন প্রকার ব্যথা সে ফিল করতে পারতেছিল না, তার বাড়ি দেখেই বোঝা যাচ্ছিল। তো এটা হওয়ার পর তারপর হঠাৎ করে মানে একটু পরই সে আস্তে করে ঘুমায় পড়ল, শান্ত হয়ে ঘুমায় পড়ল। তো সেই সময় হুজুর বলল আর কোনো ভয়ের কোনো কারণ নেই, তাকে মানে তার উপর হচ্ছে তাবিজ করা হয়েছিল। তো তখন আমরা জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন, তখন সে যে ওই যে বাটিটা তামার বাটি, তামার বাটিটা যেটা হচ্ছে উল্টা রাখছিল, সেটা যখন সে উল্টালো তখন দেখলাম ওখানে কিছু মাংসের দলা, তাবিজ, এবং তার মাথার বড় চুল এবং ছোট ছোট চুল যেটাকে লোম পাওয়া গেছে। খুবই অদ্ভুত একটা ব্যাপার,
স্ট্রেঞ্জ।
তখন যে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি পৃথিবীতে এখনো ব্ল্যাক ম্যাজিক আছে।
ওকে, খুবই কনফিউজিং আসলে এই বিষয়গুলো, আসলে কনফিউজড হয়ে যেতেই হয়। ব্ল্যাক ম্যাজিকের জন্য এই ধরনের কিছু এলিমেন্ট প্রয়োজন হয়, আমরা জানি যে কোন একজন মানুষের শরীরের কিছু অংশ
বা হচ্ছে পরিধানকৃত কোন কাপড়,
ওকে,
কোন কাপড় বা হচ্ছে ইভেন সে মানে সে নিত্য প্রয়োজনীয় কাজে যেই জিনিসটা ব্যবহার করে সেই জিনিসটা যে কোনো একটা জিনিস হলেই এটা করা সম্ভব।
আমিও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে মাঝখানে ইন্টারনেটে বেশ কিছু ঘাটাঘাটি করেছিলাম এবং তখন আমিও এরকম দেখেছি যে ব্ল্যাক ম্যাজিকের বেশ কিছু স্টেপ রয়েছে। ইভেন ভূত এফএমে এরকম একজন গেস্ট এসেছিলেন একবার, সে নিজেও কিছুদিন ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেছিলেন। ব্ল্যাক ম্যাজিক এবং হোয়াইট ম্যাজিকের ভেতর যে পার্থক্যটা তিনি বলেছিলেন যে বেসিক্যালি ম্যাজিক মানেই ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক যেটা সেটা হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য এবং এটা ইট সেটস অফ ট্রিক্স, আর ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা কারো ক্ষতি করার জন্য, কারো অনিষ্ট করার জন্য মানুষ ব্যবহার করে থাকে। রেজা সম্ভবত ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু বলতে চাচ্ছিলেন যে আপনার পরিচিত একজনকে এরকম প্রসেস হিসেবে ধারণা করা হয়েছিল এবং তারপর তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর তাবিজ পাওয়া যায়। কি ছিল সেটা যে তাবিজ পাওয়ার পর এই ছোট করে যদি একটু ঘটনাটা বলেন, কারণ আমরা একদম শেষ দিকে। আমরা
আমার এক আত্মীয়ের মাঝখানে খুব সমস্যা হচ্ছিল, তার ব্যবসায় সমস্যা হচ্ছিল, ব্যবসা ভালো যাচ্ছিল না। তো একদিন সে হুট করে খুব অসুস্থ হয়ে পড়ে, তার শারীরিকভাবে কোনো অসুস্থ ছিল না এরকম কিছু। তো সে যখন শুয়েছিল খাটে, তখন তার ঠিক জানালার পাশেই একটা কালো কাক এসে বসে এবং কাকের গলায় একটা তাবিজ ঝোলানো ছিল। সেটা হচ্ছে সে আমার দাদি আমার ফুফু দেখতে পায় সেটা। তো সে কখনোই মানে বিশ্বাস করতে না এগুলোর উপরে, কিন্তু তার ওয়াইফ তাকে বলল যে মানে তুমি বিশ্বাস করো না সমস্যা নেই, কিন্তু একদিন যেতে সমস্যা কি হুজুরের কাছে। তো হুজুর একদিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলল যে বাসায় ঠিক মতো তালাশ করতে যে কিছু আছে কিনা। তো একদিন সেই আন্টি তো আলমারির ভিতর থেকে তাবিজ খুঁজে পেল, তো সে তাবিজ নিয়েই হুজুরের কাছে গেল। তো হুজুর বলল যে তাবিজটা তার সামনে খুলবে। তাবিজটা খুললো, খোলার পর হচ্ছে দেখলো যে একটা কাপড়ের টুকরা গোল করে পেছনো এটার ভিতর রাখা আছে। তুমি গিয়ে চেক করবা যে তোমার বাসায় কোন কাপড় থেকে নেওয়া হয়েছে, এটা তোমার কাপড় থেকে নেওয়া। তো সে বাসায় আসলো, ওয়ার্ড্রব খুলে সেই কালারের শাড়িটা বের করলো, খুলে দেখতে পেলো যে শাড়ির মাঝখান থেকে গোল করে অংশটুকু কেটে রাখা হয়েছে।
অদ্ভুত, আসলে খুবই অদ্ভুত এই ঘটনাগুলো, এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এই ঘটনাগুলো আসলে খুব একটা ভয়ের অনুভূতি ক্রিয়েট করে। তবে আশা করি যাই হোক না কেন মানুষ মানুষের অনিষ্ট করবে, মানুষ মানুষের ক্ষতি করবে, এই চিন্তাগুলো থেকে মানুষ যত দ্রুত সরতে পারে ততই পৃথিবীর জন্য মঙ্গল। জানি না ব্ল্যাক ম্যাজিক সত্যি কি মিথ্যা, তবে যাই হোক না কেন মানুষের ক্ষতি করার চিন্তা না করলে আসলে এর সত্যি মিথ্যা নির্ণয় করা খুব একটা প্রয়োজন পড়বে না। এমন দিন অবশ্যই আসবে যেদিন ব্ল্যাক ম্যাজিক বলতে মানুষ কোনো কিছুই জানবে না, একমাত্র প্রত্নতাত্ত্বিকেরাই যদি গবেষণা করে কিছু বের করতে পারে। যাই হোক, আমরা আছি ভূত এফএম হরর ক্লাবের একদম শেষ দিকে। আমরা তো পসেশনের ক্ষেত্রে যেটা হয়, এক্সোরসিজমের ক্ষেত্রে যেটা বলা হয়, তুমি কিভাবে যে মানুষটি এক্সোরসিজম করায় পরিচালনা করে সে পসেস ব্যক্তিকে কোনো কিছু একটার নামে কসম খেয়ে তার কাছে জানতে চায় যে কিভাবে সে এই শরীরে প্রবেশ করেছে, ঠিক একইভাবে ইংল্যান্ডের ম্যাসাচুসেটসের মরিস ফ্রেঞ্চি থেরিয়ল্টকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে তার ভেতরে প্রবেশ করেছে ডেমন। পৃথিবীর আদি যুগ থেকে ডেমনিক স্পিরিটের প্রতি মানুষের বিশ্বাস, একসময় গুটি বসন্ত জল বসন্ত পর্যন্ত জিন ভূতের কাজ বলে মানুষ মনে করত। আস্তে আস্তে সেসব জায়গায় মানুষের চিন্তার পরিবর্তন এসছে। তারপরেও আর অনেক কিছুর উদাহরণ থেকে যায় যেগুলো মানুষের বিশ্বাসের জায়গায় ভিন্নভাবে কাজ করে। আজকে এরকম কিছু ঘটনা তো আমরা শুনলাম। ধরুন একজন মানুষের চোখ থেকে রক্ত বের হচ্ছে, চোখের মুনি উল্টে যাচ্ছে, মানুষ স্বাভাবিকভাবেই এ ধরনের দৃশ্য হতভম্ব হয়ে যাবে। আর সেই সাথে যদি লোকটার আচরণ পরিবর্তিত হয়ে যায়, কার্যক্রম পুরো সেই মানুষটা থেকে ভিন্ন কিছু হয়ে যায়, তখন এ ধরনের জটিল অস্বাভাবিক ক্ষেত্রে মানুষ দিশেহারা হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। মিড এইটির দিকে অর্থাৎ 1985 এই সময়টা দিয়ে ইংল্যান্ডের ম্যাসাচুসেটস এ একটা ঘটনা খুব সাড়া ফেলেছিল। সেখানকার কৃষক মরিস কে সাধারণ মানুষ ধারণা করে সে পসেসড। তার পরিবারের মানুষ প্রেস্ট ডেকে আনে, তার উপর এক্সরসিজম চালায়, তাকে সুস্থ করবার চেষ্টা করে। বিখ্যাত সেলিব্রিটি প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড এবং লরেন ওয়ারেনকে ডাকা হয়। তারা জানে একাধিক ডেমনিক পজিশন রয়েছে মরিস থেরিয়াল্টের উপর। তো মরিস থেরিয়াল্টের ঘটনা নিয়ে, জীবনের গল্প নিয়ে বই লেখা হয়েছিল সাতান্স হার্ভেস্ট, এবং বইটি লেখেন মাইকেল লেসালান্ড্রা এবং মার্ক মেরেন্ডা। এবং এই বইয়ের ভেতরে তার জীবনের সে অদ্ভুত ঘটনাগুলোর অনেক কিছুর রূপ ছিল, অনেক গল্প ছিল, এবং তারপরে কি হয়েছিল সেগুলো ছিল। তো মরিসের যে ফার্ম, সেই ফার্মের ভেতরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। দেখা যেত বিভিন্ন জায়গায় রক্ত পড়ে আছে, মরিসের শরীরেও রক্ত দেখা যেত। মরিস একদিন স্থানীয় শেরিফের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। এরপর আরো কিছু তীব্র অস্বাভাবিক ঘটনা ঘটতে শোনা যায়, যেমন মরিস হয়তো তার ঘরে কিন্তু তাকে পাওয়া যেত ঠিক অন্য কোন এক জায়গায়, আবার তার ঘরে গিয়েও তাকে পাওয়া যেত হয়তো স্বাভাবিকভাবেই সে ঘুমোচ্ছে। এই ঘটনাগুলো তার স্ত্রী ন্যান্সি আর পরিবারের সদস্যদের ভেতর সন্দেহ জন্মায় প্যারানর্মাল কোনো কিছু। অ্যাড এবং লরেন ওয়ারেনকে ডেকে আনা হয়। তারা জানায় স্বাভাবিকভাবে, তারা এভাবেই জানায় যে একাধিক ডেমন পারসিস্ট করে রেখেছে মরিসকে। প্রিস্ট এনে এক্সরসিজমের আহ্বান জানায় তারা। অনেক মানুষ এসেছিল যে মরিসের উপর এক্সরসিজম চালানো হয়, সেটা ভিডিও করা হয়েছে। আমরা ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে মরিসের উপর করা এক্সরসিজমের কিছু অংশ আছে, এবং সেই এক্সরসিজমের সময় দেখা যায় তার চোখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তার শরীরে বড় বড় গুটি দেখা যাচ্ছে এবং খুব অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ন্যান্সি মরিসের মৃত্যুর পরে এক সাক্ষাৎকারে জানান, মরিস তার সন্তানদের হঠাৎ হঠাৎ অমানবিকভাবে মারধর করত, আঘাত করত, তখন তাকে আটকে রাখা যেত না। শেষ দিন মরিস তার বন্দুক দিয়ে নিজেকে শুট করে, শেষ হয়ে যায় পৃথিবীতে মরিসের জীবন। ওয়ারেন দম্পতি জানায় মরিসের ভেতর যে এভিল পার্ট ছিল তা তার স্ত্রীকে শুট করতে চাচ্ছিল, আর তার ভেতরে যে ভালো মরিস ছিল সে এটাতে বাধা দিচ্ছিল। ওয়ারেন দম্পতির মতে যুদ্ধে মরিসের ভালো অংশটি জিতে যায়, তার স্ত্রীকে না মেরে সে নিজেকে শেষ করে দেয়। এভাবেই শেষ হয় মরিসের জীবন, কিন্তু রহস্যের শেষ কিন্তু এখানে নয়। হরর মুভি যারা দেখেন তারা তো অ্যাড এবং লরেন ওয়ারেনকে ভালোভাবেই চেনেন। তারা পৃথিবীর প্যারানর্মাল ঘটনাগুলোকে এবং ডেমনিক পজিশনের ঘটনাগুলোকে বেশ ভালো রংচং মাখিয়ে মানুষের সামনে নিয়ে আসতে পারেন। তো তাদের যে বিখ্যাত বিখ্যাত কেসগুলো তারা হ্যান্ডেল করেছেন তার ভেতর এই কেসটা অন্যতম ছিল। বোস্টন হেরাল্ডে পাবলিশ হয়েছিল মরিসের জীবনের ঘটনা। মরিসের জীবনের এই যে লক্ষণগুলো, যে সময় থেকে সে অস্বাভাবিক হতে থাকে, সেই লক্ষণগুলো কি একজন মানসিক রোগীর লক্ষণ নয়, আমরা জানতে পারি না মরিসের কোন মেডিকেল ট্রিটমেন্ট হয়েছিল কিনা। কিন্তু একটা পরিবার যখন খুব অসহায় অবস্থায় পড়ে যায় তখন সাহায্যের জন্য সে হাত পেতে থাকে, এবং সেই তীব্র অসহায় মুহূর্তে তাকে ভুল পথ নিয়ে যাওয়া খুবই সহজ একটা কাজ। আমরা জানি যে চোখ দিয়ে রক্ত পড়ছে বা লাল পানি বেরোচ্ছে, এটা খুব অস্বাভাবিক একটা ব্যাপার। হরর মুভিজের দ্বারা কিন্তু আমরা মনে করতে পারি যে হয়তো কোন ডেভিল কিংবা ডেমনিক পসেসড মানুষের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আধুনিক বিজ্ঞান কিন্তু তা মানবে না। আধুনিক বিজ্ঞান কিন্তু বলবে চোখ দিয়ে রক্ত পড়া বা কান্নার পানি লাল হয়ে যাওয়াটা হেমোলেক্রিয়ার লক্ষণ। হেমোলেক্রিয়া এমন একটা ফিজিক্যাল কন্ডিশন যাতে মানুষের চোখের পানি এমন হয় যেটা আংশিকভাবে রক্ত মিশ্রিত, তাই সেটা লাল হয়। এছাড়া আরো কিছু প্রশ্ন ওঠে। ম্যাক্সিমাম অস্বাভাবিক ঘটনা যেগুলো মরিসের জীবনে ঘটে এবং শোনা যায় সেগুলো কোনো গ্রহণযোগ্য সাক্ষী নেই। ওয়ারেন দম্পতি প্যারানর্মাল ঘটনা হিসেবে চালিয়ে পিস্টের কাছ থেকে এক্সরসিজমের পরামর্শ দেন, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট হয়েছিল কিনা তা সম্পর্কে কিন্তু কিছুই বলেন না। এবং পরবর্তী সাক্ষাৎকারে তারা আরো কিছু বলে যে সে বাড়ির ভিতরে বিভিন্ন আওয়াজ পাওয়া যেত, শব্দ শোনা যেত, যেটা
সব সময়কার প্যারানর্মাল ঘটনাগুলোতেই থাকে।
যাই হোক না কেন, ফ্রেঞ্চির জীবনের শুরুটা ছিল খুব দুঃখজনক। তার বাবা ছিলেন প্রচন্ড রাগী এবং খুব অত্যাচারী। তাকে স্কুল থেকে তাড়িয়ে নিয়ে আসেন এবং তাকে ফার্মে দিনরাত কাজ করতে হতো। মরিস চেষ্টা করেছিলেন আর্মিতে যাবার, কিন্তু তার সেই চেষ্টাও সফল হয়নি। শেষ দিকে খুবই হতাশ ছিলেন জীবন নিয়ে। আস্তে আস্তে এ অস্বাভাবিক পরিণতি এবং শেষটায় করুণ মৃত্যু। এ ধরনের ঘটনা, এ ধরনের নিউজ আমরা চাই না আর শুনতে হোক। আমরা চাই প্রতিটি অসুস্থ মানুষের সুষ্ঠু চিকিৎসার নিশ্চয়তা পাক, প্রতিটা মানুষ জ্ঞানের আলোতে আলোকিত হোক, প্রতিটা মানুষ নিজেকে জানুক, নিজের সম্পর্কে জানুক, মানুষ সম্পর্কে জানুক, মানুষকে ভালোবাসুক। শেষ করব আজকের প্রতিফম হরর ক্লাব, শেষ করব বব মার্লের বিখ্যাত গান রেডেমশন সং দিয়ে। ভালো থাকুন, গুড নাইট।
Exclusively on FusionBD.com.